নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমরা ফেয়ার হোপ সিরিজের ইতিমধ্যে তিনখানা গল্প শুনে ফেলেছো। আজ তোমাদের জন্য নিয়ে এলাম সুপর্ণা নাথের কলমে এই ফেয়ার হোপ সিরিজেরই চতুর্থ তথা অন্তিম গল্প, আধারের যুবরাজ। বুঝতেই পারছো এটা হচ্ছে সিরিজ ফিনালে, সুতরাং উত্তেজনা একেবারে শিখরে। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটা অল করে দিও। আর যারা যারা এই সিরিজের একটাও গল্প এখনো শুনোনি, তারা ডেসক্রিপশন বক্স কিংবা পিনড কমেন্টস চেক করতে পারো, সেখানে কিন্তু চারখানা গল্পেরই লিঙ্ক দেওয়া রইল, পরপর শুনে ফেলতে পারো। আর হ্যাঁ, আমরা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছি স্পটিফাইতেও। এখন কিন্তু প্রতি সপ্তাহে ইউটিউবের পাশাপাশি তোমরা গল্প পাবে স্পটিফাইতেও। সুতরাং যারা যারা অ্যাডভার্টিজমেন্ট বা স্ক্রিন অফ করে গল্প শোনা যাচ্ছে না বলে আমাদের কাছে নালিশ করো, তাদের জন্য কিন্তু এটা ডেফিনেটলি একটা সুখবর। ডিসক্রিপশন বক্সে আমাদের স্পটিফাই চ্যানেলের লিঙ্কটা দেওয়া রইল, আমাদের সেখানে ফলো করতে ভুলো না। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, সুপর্ণা নাথের কলমে ফেয়ার হোপ সিরিজের অন্তিম কাহিনী, আধারের যুবরাজ।
মানুষ ভারী অদ্ভুত, কিছু প্রশ্নের উত্তর খোঁজে, কিন্তু মনের অবচেতন ছায় উত্তরটা যেন অধরাই থাকে। এক অদ্ভুত দ্বন্দ্ব। জীবনে এত ঘাত প্রতিঘাত শুয়েছি যে মনের মধ্যে চোরা ভয়ের ফুলকোধারা অবিরত বইতেই থাকে।
মম, প্লিজ পারমিশন দাও না।
না আবির, বললাম তো তুমি এখনো ছোট।
আমি 8 বছরের হয়ে গেছি তো মা, অনেক বড়। প্লিজ মা।
না, কোনো বন্ধুর বাড়িতে স্লিপ ওভারে তোমার যাওয়া হবে না।
আমি জানি আবির এখন গোটা একটা দিন গাল ফুলিয়ে বসে থাকবে, কিন্তু আমার কিছু করার নেই। ম্যাথিউকে হারিয়ে ছোট্ট আবিরকে আঁকড়ে আবার ফেয়ার হোপে ফিরে এসে নতুন করে জীবন শুরু করেছি। এখন আমার জীবনের কেন্দ্রবিন্দু শুধু আবির। ম্যাথিউয়ের পর আমি কাউকে আমার জীবনে আসতে দিইনি, সত্যি বলতে কি ইচ্ছেও করেনি। সবসময় একটা আশঙ্কা আমাকে ঘিরে রাখে। ম্যাথিউর মৃত্যুর পর হাজার প্রশ্ন মাথায় নিয়ে ফেয়ার হোপে ফিরে এসেছিলাম। সব প্রশ্নের উত্তর আমি জানতে চাইও নি, কারণ সম্ভাব্য উত্তরটা আমার জানা, আর সেই উত্তরটাই মনে প্রাণে অস্বীকার করতে চাই আমি। পিউরিফিকেশনের পর আবিরের মধ্যে এই 6 বছরে আর কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। প্রতি 3 মাস অন্তর নিয়মিত ওকে চার্চে নিয়ে গিয়ে সোল ক্লিনজিং করে। আবিরের উপর কোনো খারাপ কিছুর প্রভাব যাতে না আসে। আর জীবনের নিজস্ব কিছু ছক থাকে পূর্ব নির্ধারিত। হান্সভিলে ছেড়ে নতুন কোথাও চলে যেতে চেয়েছিলাম। ঠিক সেই সময়ে আঙ্কেল ডেভিডসনের চিঠি পাই। আন্টির অসুস্থতার কথা জানিয়ে উনি আমাকে আসতে অনুরোধ করেন। আমার ভাগ্য আমাকে ফের ফেয়ার হোপেই নিয়ে আসে। আন্টি বেশি দিন থাকল না। ওদের একমাত্র ছেলে সপরিবারে নিউ ইয়র্কে থাকে। স্বভাবতই আমাকে আর আবিরকে আরো বেশি করে আঁকড়ে ধরলেন আঙ্কেল, থেকে যেতে বললেন। ওর কথা ফেলতে পারলাম না। পিসাইয়ের পর নিজের সন্তানের মতো আগলেছেন উনি আমাকে। আমার মতো ভালোবাসার কাঙালির পক্ষে ভালোবাসার টান ছেড়া বড্ড কঠিন। তবে চিরকালের মতো আমি দুর্ভাগা। ভগ্ন হৃদয় বৃদ্ধ বেশিদিন থাকলেন না। এরপর যখন ভাবছি অন্যত্র কোথাও চলে যাব কিনা, ঠিক সেই সময় আবার সেই ভাগ্যের ছক। আঙ্কেলের ছেলে জানালেন আঙ্কেল আর আন্টির নাকি শেষ ইচ্ছা ছিল এই বাড়িটা যেন অচেনা কাউকে বিক্রি না করা হয়। ওর ছেলে বেশ কম দামেই বাড়িটা আমাকে বেচে দিলেন, তাই আমার কাছে এই বাড়িটা সেকেন্ড হোম, কলকাতার বাড়ির পর। পরিবার বলতে এরাই ছিলেন। এ শহর আর তার মানুষদের আমার খুব আপন লাগে। সর্বোপরি পাওনা ফাদার আর লুলু এ শহরেই থাকেন। ফাদারের বয়স হয়েছে, লুলু এখন 25 বছরের তরুণী, এখানের হাই স্কুলে পড়ায় সে। আমি এখানের থমাস হসপিটালে পেডিয়াট্রিক সাইকোলজিক্যাল অ্যাডভাইসার অ্যান্ড কাউন্সিলর হিসেবে যোগ দিয়েছি। অবশেষে মনে হয়েছিল জীবন বুঝি এবার থিত হয়েছে। নিস্তরঙ্গ তবে নিশ্চিন্ত। আবির নেফেলিম, একথা এখনো বিশ্বাস করতে কষ্ট হয় আমার। আমার রক্তে মাংসে গড়া নিজের সন্তান আদৌ মানুষ কিনা এই সন্দেহ মনে উঁকি দিলেই কষ্টে বুক ফেটে যায়। কিন্তু অতীতের কিছু ঘটনা আমাকে অস্বীকারের অবকাশও দেয় না। যে প্রথম প্রথম আমার কেমন যেন অস্বস্তি হতো, ঘুমের মধ্যে বারবার জেগে উঠতাম, মাথায় উল্টোপাল্টা চিন্তা ঘুরপাক খেত। কিন্তু ওর নিষ্পাপ ঘুমন্ত মুখটা দেখে আমি সব ভুলে যাই। ওর বংশের ইতিহাস হলোই বা ফলেন অ্যাঞ্জেলদের সুনীত বাহক, কিন্তু ওর শরীরে যে আমার রক্ত আছে, একজন সাধারণ মানুষের রক্ত, ওকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার জন্য যা যা করতে হয় আমি করব আর করছিও। জানি না ওর উগ্র স্বভাবকে জোর করে চাপা দেওয়ার জন্য নাকি আমার ওভার প্রোটেক্টিভ নেচারের জন্য ও একটু ভীতু আর নির্বিবাদী প্রকৃতির হয়েছে। বন্ধু বান্ধব আছে তবে কম, লেখাপড়া খেলাধুলা সবইতেই ভালো, কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া বা বন্ধু বান্ধবদের মধ্যে ছোটখাটো বচসাতে নিজের বক্তব্য রাখা কোনটাই জোর দিয়ে করতে পারে না। বন্ধুরা হেয় করলেও হাসি মুখে শুয়ে নেয়, প্রতিবাদও করতে পারে না। এই বিষয়টা কোথাও যেন বাধে আমার। ও এই বয়সেই অনেক বুঝদার, আমার মনের কথা বুঝতে পারে। সান্ত্বনা দিয়ে বলে,
মা ওদের সঙ্গে তর্ক করে বুঝিয়ে কি হবে বলো? ওরা আমাকে দুর্বল ভেবে মজা পেলে পাক না, ক্ষতি কি?
হাসবো না কাঁদবো বুঝতে পারি না। আর এহেন নির্বিবাদী ছেলে নাকি স্কুলের সবচেয়ে দুষ্ট ছেলেটাকে নির্মম ভাবে মেরেছে। স্কুল থেকে ফোন করে কথাটা জানানো হলে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করবই বা কি করে, আজ পর্যন্ত এমন দোষারোপ কেউ ওর নামে করেনি। দৌড়ে গেলাম স্কুলে, টিচার প্রিন্সিপাল সবার মুখে এক কথা, স্কুলের সুইপার নাকি নিজের চোখে দেখেছে ঘটনাটা। আমি আবিরের দিকে তাকালাম, করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ বলে দিচ্ছে ও কতটা অসহায়, নিজের জন্য বলার সাহসটুকু ওর নেই। ওর চোখের ভাষা আমি জানি, আমি জানি ও কিছু করেনি। অনেক বাগবিতণ্ডার পর আমি বললাম,
আচ্ছা আপনাদের স্কুলে সব জায়গায় সিসিটিভি আছে তো? ফুটেজটা আমি একবার দেখতে চাই, আশা করি তাতে আপনাদের আপত্তি নেই।
ওরা রাজি হন। সিসিটিভি ফুটেজটা প্রিন্সিপালের কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠল, সবার চোখ সেদিকে। আমি স্পষ্ট অনুভব করছি আমার হৃৎস্পন্দনের গতি বৃদ্ধি পাচ্ছে। সবাই স্পষ্ট দেখল যে ছেলেটি আহত সে সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রায় হাওয়ায় উড়ে ঝাঁপ দিয়ে রেলিং এর উপর পড়ে। পেছনে তার দুই বন্ধু ছিল, তাকে পড়তে দেখে আবির ভয়ে এক করে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। সে ছেলেটাকে মারা তো দূরে থাক, স্পর্শ পর্যন্ত করেনি। আমার সন্দিগ্ধ চোখে কেউ চোখ রাখতে পারছিল না। ওদের আর কিছু বলার সুযোগ না দিয়ে আবিরকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। আসার সময় পেছন থেকে শুনলাম সুইপার কাউকে বলছে,
আমি নিজের চোখে যা দেখলাম সব কি তাহলে ভুল? হতেই পারে না, আপনারা আবার চেক করুন।
ফাদারের বয়স হয়েছে বটে, তবে এখনো মানসিকতা দৃঢ়। এতগুলো বছরে যখনই যা বিপদে পড়েছি উনি উপায় দেখিয়েছেন। ফাদার আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, আর লুলুর কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই ছোট্ট বয়স থেকে ওর সঙ্গে আমি যেন কি এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছি। জীবনের যে কোনো ক্রিটিক্যাল সময়ে কোনো অজ্ঞাত টানে ঠিক হাজির হয়ে যায় আমাকে বাঁচাতে। প্রতি রবিবার চার্চে প্রেয়ার আর সার্ভিসের পর আমার বাড়িতে লাঞ্চের ইনভিটেশন থাকে ফাদার আর লুলুর। কোনো কোনো রবিবার আমিও যাই চার্চে। এটা কমিউনিটি চার্চ, তাই নেবারহুডের সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। তাছাড়া একটা শান্তিও পাই। ঈশ্বর চিন্তা মানেই আমার কাছে বিগ মাস অফ পজিটিভ পাওয়ার। আশ্চর্যভাবে আবিরের চার্চ যাওয়াতে ঘোর অনীহা। কয়েকবার চেষ্টা যে করিনি তা নয়, তবে একেবারেই যেতে চায় না। ফাদার বলেছেন শুধু শুধু জোর করাটা উচিত নয়, তবে ওই বছর চারবার ধরে বেঁধে দিয়ে যাই পিউরিফিকেশনের জন্য। সেদিন লাঞ্চের টেবিলে আমি ফাদার আর লুলু বিভিন্ন বিষয়ে কথা বলছি, আর আবির ডুবে আছে ভিডিও গেমে। কথায় কথায় সেদিনের আবিরের স্কুলের প্রসঙ্গ ওঠে। আমি সিসিটিভি ফুটেজ আর ওর বন্ধু আর স্কুলের সুইপারের কথাটা বলি। ফাদার আর লুলু মুখ চাওয়াচাওয়াই করে। তারপর ফাদার আমাকে আশ্বাস দিয়ে বলেন,
তুমি চিন্তা করো না, ছোট বাচ্চাদের ব্যাপার।
আচ্ছা ফাদার, আমরা যে প্রতি তিন মাসে আবিরের এই ক্লেন্সিং বা পিউরিফিকেশন করছি, এর জন্যই কি ও এত ভীতু? মানে দোষ ভুল তো দূরের কথা, উপরন্তু নিজের উপর যে অন্যায় হয় তার প্রতিবাদটাও ও করে না, বা বলে ভালো করার সাহস পায় না। খুব বাধ্য আর মেধাবীও। কিন্তু ফাদার, আজকের যুগে শুধু ভালো হলে তো যে কেউ তার সুযোগ নেবে, আমি তো চিরকালের ওকে রক্ষা করতে পারবো না।
তুমি ঠিক কি চাও?
ফাদার, গত বছরে কিছু অস্বাভাবিক বা অদ্ভুত তো হয়নি আর। আমরা কি এই পিউরিফিকেশনটা বন্ধ করতে পারি না কয়েক বছরের জন্য? পরে যদি আবার দরকার হয় তখন না হয়।
না না, কখনোই না, না হলে।
আমার কথা শেষ হওয়ার আগেই লুলু আর্ত চিৎকার করে ওঠে, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেয়।
কি জানো তো মাই চাইল্ড, আবিরের এই ক্লিনজিং রিচুয়ালটা ওকে সব খারাপ থেকে রক্ষা করে। ছোটবেলায় লেলে তোকে একবার নিয়ে পালিয়ে গিয়েছিল, সেটা মনে আছে তো? ও যে কিছু সেইটানিক স্পেল আবিরের উপরে করেনি তা কি বলতে পারে? তাই আমরা এই রিচুয়ালটা করি আবিরকে রক্ষা করার জন্য, ওর ভালোর জন্য। আর যে ভালোর পথে থাকে তার রক্ষক ঈশ্বর নিজে হন।
আবিরের আট বছর চলছে, সামনের মাসে নয় পড়বে। এসব স্যাটানিক কাল্ট অনুসারে নাইন হল নাম্বার অফ দি ডেভিল, তাই স্যাটানিক।
তুমি বলছো যে আমার আবির?
আমি তুমি এটা তো জানো, আমি যে কোনো পরিস্থিতিতেই তোমার খারাপ বা ক্ষতি চাইব না। লিলিথের হাত থেকে একবার আমি তোমার জন্য রক্ষা পাই, না হলে আজ আমি কি বা কে হতাম কেউ জানে না। তুমি না থাকলে আমি হয়তো আজ অন্ধকারের অনুসারী হতাম, আমি সেটা ভুলিনি।
আমাদের কথার মাঝে কখন আবির উঠে এসেছে খেয়াল করিনি। ওর হাতের আলতো ছোঁয়াতে ফিরে তাকিয়ে দেখি কাঁচো মাছো মুখে আমার দিকে তাকিয়ে।
এবার তো আমার ন বছর হয়ে যাবে, আমি বড় হয়ে যাব আর স্ট্রং ও
বলে লুলুর দিকে একটা ঠান্ডা দৃষ্টি হানে, যেন লুলুকে শুনিয়ে কথাগুলো বলল সে। সেই ছোটবেলা থেকেই আবির আর লুলুর একটা অসমবয়সী রেশারেশি আছে, সবটাই অবশ্য আবিরের দিক থেকে, অনেকটা সিবলিং রাইভালরি টাইপের। আবিরের ধারণা আমি লুলুকে ওর থেকে বেশি ভালোবাসি। এটা সত্যি যে লুলু আমার ছোট বোনের মতো হলেও ওর প্রতি আমার ভালোবাসাটা সন্তান স্নেহের মতোই, তাই আবির বাবুর যত গোসা লুলুর উপর। তবে আজ সেটা অদ্ভুত লাগল। লুলু যেন আবিরের চোখের ভেতরের ভাষাটা পড়তে চাইছে। আমি বুঝতে পারছি কোথাও একটা ভুল হচ্ছে, কিছু একটা যেন ঠিক নেই, তবে সেটা যে কি কিছুতেই বুঝতে পারছি না। এ সপ্তাহে ফাদার আমাকে আর আবিরকে ইনভাইট করেছেন। লুলু বেছে বেছে আবিরের ফেভারিট খাবারগুলো বানিয়েছে। গতকাল থেকে আবির মুখ ফুলিয়ে আছে রাগে। তার খুব ইচ্ছা ছিল গতকাল রাতে স্কুল ফ্রেন্ডদের বাড়িতে স্লিপ ওভারে যাবে, তবে যে বন্ধুদের সঙ্গে স্লিপ ওভারের প্ল্যান ছিল তারাই সেদিন স্কুলে ওর নামে মিথ্যে কথা বলেছিল। সুতরাং ওর শিশু মনে কোনো দ্বিধা না আসলেও আমার বিষয়টাতে সন্দেহ হচ্ছিল। তবুও ছেলে মানুষ, বন্ধুদের সঙ্গে ঝগড়া আড়ি ভাব এসব হওয়াটাই তো স্বাভাবিক। এভাবেই তো বাচ্চারা নিজেদের পরিবেশ আর সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা পাবে। কিন্তু তবু নিজের মনকে বোঝাতে পারিনি। আবিরের রাগ করা ফোলা মুখ আমার মোটেও ভালো লাগে না, তাই আজ ফাদারের বাড়ি এসে আমরা সবাই ওকে একটু চিয়ার আপ করার চেষ্টা করছিলাম। নিজেকে একটু দোষী মনে হচ্ছিল, কিন্তু লুলুর থেকে অবিশ্বাস্য কিছু কথা শুনে নিজের সিদ্ধান্তটা সঠিক বলে মনে হল। ঘটনাটা আজ সকালের। সকাল থেকে ছিরছিরে বৃষ্টির জন্য চার্চে যাইনি, তাই এই বিষয়ে কিছুই জানতাম না। পরে যা শুনলাম তাতে অত্যন্ত অবাক হলাম।
আজ ভোরের দিকে হসপিটাল থেকে দুজন প্যারেন্ট তাদের ছেলেদের নিয়ে চার্চে আসে। তারা নাকি অদ্ভুত আচরণ করছে, ডক্টর এর কোনো কারণ খুঁজে পাননি।
মানে? ঠিক বুঝলাম না।
কাল ভোর রাতে হঠাৎ ওদের হিস্টেরিয়া ধরনের হয়, তারপর
কথা শেষ হবার আগেই হসপিটাল থেকে ফোন আসে, জরুরি তলব। লাঞ্চটা কোনো মতে নাকে মুখে গুঁজে আবিরকে লুলু আর ফাদারের তত্ত্বাবধানে রেখে দৌড়ালাম হসপিটালে। গিয়ে যা দেখলাম আর শুনলাম তাতে মারাত্মক ভয় পেলেও পরে কিছুটা স্বস্তি পেলাম। আবির যে দুই বন্ধুর সঙ্গে স্লিপ ওভারের বায়না ধরেছিল আর যাদের কথা একটু আগে লুলু বলছিল, এরা তারাই বেন আর টিন। বেনের মা সংক্ষেপে বিষয়টি বললেন।
কাল রাতে আমাদের দুটো ফ্যামিলির একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তাই টিম আর বেনকে আমাদের বাড়িতেই এক বেবি সিটারের কাছে রেখে আমরা কনসার্টের জন্য বেরিয়ে যাই। মেয়েটা ভোরের দিকে আমাকে কল করে তাড়াতাড়ি ফিরে আসতে বলে। আমরা ফিরে দেখি বেন আর টিম দুজনেই যেন কিছুতে মারাত্মক ভয় পেয়েছে। এক রাতেই তাদের চোখের নিচে কালি, চোখ মুখে ভীষণ ভয়ের ছাপ, আমাদের কোনো কথারই ঠিকঠাক জবাব দিতে পারছে না। বেন সারাক্ষণ বলছে ওর গায়ে নাকি অজস্র মাকড়সা উঠছে, ঘর বিছানা সব নাকি ঠিক ঠিক করছে হাজার হাজার মাকড়সায়। ওই তো দেখুন না, সারাক্ষণ হাত ঘোরাচ্ছে, মাথা আর মুখ ঝাড়ছে, কিন্তু বাড়িতে একটাও মাকড়সা বা অন্য কোনো পোকা মাকড় পর্যন্ত নেই। আর টিমের নাকি মনে হচ্ছে ওর চারপাশে আগুন জ্বলছে।
আমার এতদিনের কেরিয়ারে এমন অদ্ভুত কেস পাইনি। মানে ফোবিয়া রিলেটেড কেস পেয়েছি, তবে সেক্ষেত্রে একটা বেস বা হিস্ট্রি ছিল, কিন্তু এমন হঠাৎ করে রাতারাতি কারো ফোবিয়া হয় না। আমায় বাচ্চা দুটোর সঙ্গে কথা বলতে হবে, তবে আবিরকে স্লিপ ওভারে না বলাটা জাস্টিফাই করতে পারবো অন্তত। বাচ্চা দুটোর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ওরা এমন একটা ট্রান্সের মধ্যে আছে যে ওদের কল্পিত জগতের বাইরে কিছু বুঝতে বা শুনতে চাইছে না। আমি বুঝলাম এখন ওদের দরকার একটু ঘুম।
আমার কাছে বাগ স্প্রে আছে আর ফায়ার এক্সটিংগুইশার আছে, সুতরাং তোমাদের কোনো চিন্তা নেই।
ওরা এতে একটু আশ্বস্ত হল। আসার সময় আমায় বেন ডেকে বলল আবির নাকি ম্যাজিক জানে। আমি অবাক হলাম, কিন্তু এর কারণ জানতে চাওয়ার সময় এটা নয়। বিভিন্ন মেডিকেশন দিয়ে পরের দুদিন ওদের হসপিটালের ট্রমা কেয়ারেই রাখা হল। অবস্থার কোনো অবনতি না দেখে তিন দিনের দিন ছেড়ে দেওয়া হল। পরদিন সকালে প্রথম ফোনটা পাই লুলুর কাছ থেকে। জানতে পেরে চার্চে ছুটলাম। বেন আর টিমকে তখন সবেমাত্র সমাধিস্থ করা হয়েছে। ওদের মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। স্বভাবতই মনটা খুব খারাপ হয়ে গেল। আবিরকে লুলুর কাছেই রেখে এসেছিলাম। ফাদারকে নিয়ে ফিরে এলাম বাড়িতে। আবিরকে কিছু জানানো হয়নি, শুধু জানে স্কুল ছুটি।
বড়ই মর্মান্তিক আর আশ্চর্য ঘটনা। বেন নামক বাচ্চাটার সারাক্ষণ মনে হচ্ছিল ওর চারদিকে মাকড়সা ভর্তি। আমার ধারণা গতকাল ঘুমের মধ্যে ও ভেবেছে ওর সারা বিছানায় আর গায়ে মাকড়সা উঠছে। তার থেকে নিস্তার পাওয়ার জন্য ও বিছানায় একটা দেশলাই জেলে দেয়। ভাবে সব মাকড়সা পুড়ে মরে যাবে, কিন্তু যতক্ষণে ওর হুঁশ হয় ততক্ষণে সারা ঘরে আগুন। ওর পালানোর পথ ছিল না। চেঁচামেচিতে ওর মা বাবা এসে পড়েন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মৃত্যুশয্যায় নিজের মুখেই সে বলে গেছে পুরো ঘটনা।
আর টিম?
টিমের সব সময় মনে হতো চারিদিকে আগুন। সে ঘুমের মধ্যে হয়তো স্বপ্ন দেখেছিল আগুনের, আর তার থেকে বাঁচতে সে বাড়ির সুইমিং পুলে ঝাঁপ দেয়। সে সাঁতার জানত না ভালো করে। ভোরে তার ডেড বডি জলে ভাসতে দেখে তার বাবা। ঘটনার আগের দিন রাতে টিম একবার বলেছিল যে আগুন দেখলেই সে জানলা দিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেবে।
কি এক অজানা ভয় মনটাকে গ্রাস করছে। উফ, কি মর্মান্তিক। আমিও যে মা, আবির নিজের মনে আঁকছিল। এসব কথা তার কান পর্যন্ত না যাওয়ারই কথা, কিন্তু হঠাৎ সে মুখ তুলে বলল,
ভয় পেও না মা, যাতে ভয় পাবে সেটাই মনকে চেপে ধরবে।
আমি, ফাদার আর লুলু একসঙ্গে ওর দিকে তাকাই। তিনজনই বিস্মিত। আবিরের সেদিকে খেয়াল নেই। আবার আকায় মন দিয়েছে সে। মনের কোণে আবার মেঘ চলতে শুরু করল। জানি না কেন কদিন ধরে খুব অস্বস্তি হচ্ছে আর অস্থির লাগছে। ঝড়ের আগে যেমন প্রকৃতি গুমোট হয়ে স্তব্ধ হয়ে যায়, তেমনি একটা অনুভূতি যেন বোধ করছি কদিন ধরে। এর মধ্যে একটা মেডিকেল কনফারেন্সে যোগ দেওয়ার আমন্ত্রণ পাই। যেতে হবে ক্যালিফোর্নিয়া। স্বভাবতই খুব এক্সাইটেড, কিন্তু আবিরকে একা রেখে যেতেও মন চাইছে না। অবশেষে ফাদার আর লুলুর জোড়াজুড়িতে ওদের কাছে আমি আবিরকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিই। আবিরও সাগ্রহে রাজি হয়ে গেল। আমি একটু অবাকই হলাম। আবির আমাকে ছাড়া থাকতে চায় না এমনিতে। যাকে, যা হয় ভালোর জন্যই হয়। আসলে আবিরের এখন ধ্যান জ্ঞান হচ্ছে ওর আগামী জন্মদিন, যা মাত্র কয়েকদিন পর। আমার হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে ক্যালিফোর্নিয়া থেকে কি কি আনতে হবে। ওকে খুশি দেখে আমরাও খুশি। আমাকে বলেছে ওনাকে আমাকেও একটা দারুণ গিফট দেবে ওই দিন। কনফারেন্সের আগের দিন একটা ক্যাশুয়াল মিট আপ ছিল। পরের দিন কনফারেন্সেই পুরো দিন কেটে গেল। রাতে ফর্মাল গ্র্যান্ড ডিনার। সারাদিন এত ব্যস্ত ছিলাম যে বাড়িতে ঠিকমতো কল করতে পারিনি, কিন্তু রাতে ডিনারের আগে ভাবলাম গুছিয়ে একটা কল করব। কিন্তু এ কি, ফাদারের নাম্বারে রিং হয়ে যাচ্ছে, ধরছে না কেন? চিন্তা হচ্ছে। লুলুকে তিন চারবারের চেষ্টাতে পেলাম।
এক কলিগের এমার্জেন্সি কেস, তাই ওর বাড়িতে যেতে হয়েছিল আমাকে। এখন বাড়ি ফিরছি। হয়তো ফাদার আবিরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন আর নিজেও ফোন সাইলেন্টে রেখে ঘুমিয়ে পড়েছেন। আমি, তুমি এনজয় করো, চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তুমি এবার একটু নিজের জন্য বাঁচো, তোমার একটু মি টাইম দরকার। আমি আছি, তুমি চিন্তা করো না।
লুলুর শেষ কথায় বেশ কিছুটা নিশ্চিন্ত হলাম। অথচ অজানা কোনো কারণে বুকের ভেতরটা ধড়ফড় করছে। ওভারথিং করাটা স্বভাব হয়ে গেছে আসলে। ডিনার মিটতে বেশ রাত হল, খুব ক্লান্ত লাগছিল। ক্যালিফোর্নিয়ায় বেশ গরম, এসিটা চালিয়ে বিছানায় ছড়ে দিলাম নিজেকে। নরম বিছানায় ডুবে যাচ্ছিলাম যেন। চোখের পাতায় ঘুম নেমে আসতে দেরি হল না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, একটা ভ্যাপসা গরমে ঘুমটা ভেঙে গেল, কিন্তু মনে হল যেন একটা ঘোরের মধ্যে আছি। ইন্টারকামের লাইনটা কাজ করছে না, মাথাটা ভার হয়ে আছে। উঠে গিয়ে ঘরের জানলা দুটো খুলে দিলাম, আর জানলা খোলার পরই আমার মাথাটা ঘুরে গেল। জানালার বাইরের দৃশ্য অবিকল আমাদের হান্সভিলের বাড়ির লনের মতো। হয়তো ম্যাথিউ খেলছে আবিরের সঙ্গে, এখন মাঝরাত, কিন্তু জানলার বাইরে যেন পরন্ত বিকেল। হঠাৎ লন পেরিয়ে চোখ গেল জঙ্গলের সীমানায়। একটা গাছ অদ্ভুত অঙ্গভঙ্গিতে বেঁকে চড়ে যাচ্ছে, যেন তার মস্ত দেহটা টেনে তোলার চেষ্টা করছে মাটি থেকে। হয়তো হয়তো একটু একটু করে এগিয়ে আসছে বৃক্ষ দানব। আমি ম্যাথিউ আর আবিরকে চিৎকার করে সাবধান করছি, কিন্তু ওরা শুনতে পাচ্ছে না। চোখের নিমেষে বৃক্ষ দানব তার একটা ছুচলো ডাল দিয়ে ম্যাথিউকে এফোড় ওফোড় করে দেয়। দরজার দিকে দৌড়ে গেলাম, আমাকে আবিরকে বাঁচাতেই হবে, কিন্তু দরজা খুলে চমকে যাই। সামনে দাঁড়িয়ে লুলু। আমি কিছু বলার আগে সে হাত তুলে আমাকে কথা বলতে বাধা দেয়, কিন্তু ওদিকে যে আবিরের মস্ত বিপদ আমার তোষ হয় না। আমি লুলুকে ঘটনাটা বলতে যাওয়ার আগেই দেখি ও নিজের মুখের চামড়া টেনে ছিঁড়তে থাকে। আমি আতঙ্কে চমকে উঠি, ওর সারা মুখে তখন রক্ত আর তাজা কাঁচা মাংস। সে বিকট ভাবে হাসছে, তার মুখটা ক্রমশ বদলে যাচ্ছে। এই মুখটা আমি ছিলি, এতে নামুর লিলিথ। হাতকে উঠে বসি, টিশার্টটা ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। তাকে দেখলাম এসি ঠিক চলছে, ধাতস্থ হতে মিনিট খানিক লাগল। বুঝলাম স্বপ্ন দেখছিলাম। ঘড়িতে সময় 3:33, সকাল হতে দেরি আছে। আরো কিছুটা ঘুমানোর জন্য আবার শুয়ে পড়লাম, কিন্তু বাকি রাতটুকু ভালো ঘুম হল না। একটা তন্দ্রাচ্ছন্ন আধো জাগরণে কেটে গেল বাকি সময়টা। ক্যালিফোর্নিয়া থেকে ফেয়ারহোপের ফ্লাইট ডিস্টেন্স প্রায় 3.5 ঘন্টারও বেশি। বাড়ি পৌঁছতে প্রায় দুপুর হল। বাড়িতে লাগেজ রেখেই ফাদারের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, আবিরকে নিয়ে আসতে হবে। কিন্তু এ কি, ওর বাড়িতে তালা! আবার সেই অজানা ভয়টা চেপে বসেছে আমার মনে। লুলুকে ফোন করা মাত্রই সে আমাকে হসপিটালে আসতে বলল।
হসপিটালে? চিন্তা করো না, আবির ভালো আছে।
মনে দুশ্চিন্তা নিয়ে গাড়ির মুখ ঘুরালাম হসপিটালের দিকে। মাথায় অজস্র চিন্তা, অজস্র প্রশ্ন, একটা রুদ্ধশ্বাস আতঙ্কের জন্য নিজের অজান্তেই যেন মনে মনে তৈরি হতে লাগলাম। পথে আস্তে আস্তে অনেক সম্ভাব্য দুর্ঘটনার কথা কল্পনা করছিলাম, কিন্তু এমন কিছু দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি। আমার চরমতম দুঃস্বপ্নেও আমি এমন কিছু ভাবিনি, ভাবতে পারি না। দেখলাম ফাদার বিছানায় শুয়ে, চোখ বন্ধ, মুখ পাংশু আর বিবর্ণ। হঠাৎ কি হল, কি করেই বা হল? ডক্টর বললেন,
ওর মুখের ভেতর থেকে একেবারে পেট পর্যন্ত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকটা পুরো স্ক্র্যাচড হয়ে গেছে। কেউ গোগ্রাসে মুঠো মুঠো কাঁচের গুঁড়ো জাতীয় কিছু খেয়ে নিলে যেমনটা হতে পারে ঠিক তেমন।
আমার মাথায় যেন কিছু ঢুকছিল না। লুলু বাইরে বসেছিল, আমি আলতো করে ওর কাঁধে হাত রাখলাম। আমার দিকে শীতল চাউনিতে তাকালো।
আবির চাইল্ড কেয়ার জোনে আছে।
এই প্রথম আমি লুলুর স্বরে কোনো উষ্ণতা খুঁজে পেলাম না। এসব হসপিটালে পেশেন্টদের বাড়ির বাচ্চাকে আলাদা ঘরে রাখা হয়, সেখানে দুজন অ্যাটেন্ডেন্ট থাকে। আমি আবিরকে নিয়ে আসতে গেলাম, ফিরে এসে দেখলাম লুলু নেই। কল করলাম ওকে।
আমি বাড়ি ফিরে এসেছি, ফাদারের জ্ঞান আসতে দেরি আছে, আবার পরে যাব।
আমি আসবো তোমার কাছে?
না, একটু একা থাকতে চাই, ঘুমোবো। আর হ্যাঁ, চোখ কান খোলা রেখো, মন নয় মাথা ইউজ করো।
তাজ্য ভুলাম, মেয়েটা এমন ব্যবহার তো কোনোদিনও করেনি। আর ওর বলা শেষ লাইনটার মানেই বা কি? আরো দুদিন কেটে গেল, রোজ ফাদারের খোঁজ নিচ্ছি, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আশ্চর্যভাবে লুলু আমাকে এড়িয়ে চলেছে, কথা বলতে চাইছে না, ফোন ধরছে না। কিন্তু ওর সঙ্গে কথা বলাটা খুব দরকার আমার। বাধ্য হয়ে আবিরকেই জিজ্ঞেস করলাম, আচ্ছা আবির, সেদিন ফাদারের কি হয়েছিল বলতো?
জানো মা, সেদিন আমি আর ফাদার বাড়ির সামনে বল নিয়ে খেলছিলাম। আমি বল ছুড়লাম, কিন্তু ফাদার দৌড়তে পারল না, আর বল সোজা কাঁচের জানালায় লেগে জানালা ভেঙে গেল। লুলুদি আমাদের দুজনকে বকা দিল, তারপর বলল আমাদের বিকেলের জলখাবার টেবিলে রাখা আছে, আমরা যেন খেয়ে নিই।
তারপর
লুলু দিদির কিছু শপিং করার ছিল, তাই বেরিয়ে গেল, আর বলে গেল ওই জানালা ঠিক করার জন্য লোক নিয়ে ফিরবে।
আহ আবির, ফাদারের এই অবস্থা কি করে হলো সেটা বল।
জানি না মা, আমরা দুজনেই লুলুদির রেখে যাওয়া চকলেট কাস্টার্ড খাচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখলাম ফাদারের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর উনি মাটিতে পড়ে গেলেন। লুলুদি অর্ধেক পথ থেকেই ফিরে এসেছিল, টাকার ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিল, তাই তারপর ফাদারের ওই অবস্থা দেখে হসপিটালে নিয়ে যায়।
কাস্টার্ডে কিছু ছিল?
না মা, আমিও তো খেলাম, আমার তো কিছুই হয়নি।
পরদিন সকালে ঘুম ভাঙলেও ফোনের মেসেজ আসার শব্দে ঘুম চোখে দেখলাম ফাদারের নাম্বার থেকে মেসেজটা এসেছে। তার মানে ফাদার সুস্থ হয়েছেন একটু, কিন্তু মেসেজটা খুব অদ্ভুত।
My child, it's time to show your courage and faith on God. No matter what happens in your life, you have to follow your brain and never get distracted by anything. Always follow the path of light. God bless you.
আবার সেই একই কথা, মন নয় মাথার কথা শুনো। কি এক অজানা জাল জড়িয়ে ফেলছে আমাকে, চেনা মানুষগুলোর ব্যবহার বদলে যাচ্ছে। মনের মধ্যে সবসময় দানা বাঁধতে থাকা একটা চোরা আশঙ্কাকে নিজেই জোর করে অস্বীকার করতে চাইছি। হসপিটাল গিয়ে জানতে পারি ফাদার আর নেই। মুহূর্তে পায়ের নিচের মাটিটা যেন সরে গেল। শুনলাম শেষ সময় নাকি একটু জ্ঞান ফিরেছিল, আমাকে দেখতে চেয়েছিলেন। ডক্টর অ্যালাউ না করায় একটা মেসেজ করার পারমিশন নেন। দুটো টেক্সট করার পরই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মা বাবার কথা মনে পড়ে না, পিমা পিসেমশাই আর ম্যাথিউর পর সব থেকে কাছের ও ভরসার মানুষ ছিলেন ফাদার। ওকে যে এভাবে হারাতে হবে ভাবিনি। আমার জীবনটাই অভিশপ্ত, যখন যাকে কাছে চেয়েছি নিজের ভেবেছি সেই হারিয়ে গেছে। ফাদারের ফিউনারেলের পর লুলু আমাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল, আমি ওর হাতটা ধরলাম। লুলু, আমি জানি না
কেন তুমি এমন করছো, তবে তোমার দুঃসময়ে তোমার পাশে সত্যিই আমি থাকতে চাই। লুলু আমার হাতটা ছাড়িয়ে নিল।
এমন কোনো কথা দিও না যা তুমি রাখতে পারবে না, আর কয়েকদিন পর হয়তো তোমার সব থেকে অপছন্দের মানুষদের তালিকায় আমার নাম সবার উপরে থাকবে।
আমি কিছুই বুঝলাম না। মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছি, আমার প্রতিটা দুঃসময়ের সাথীও, আর তাকে কিনা আমি অপছন্দের তালিকায় রাখব। যাই হয়ে যাক লুলু, আমার বিশ্বাস তোমার উপর যেমন ছিল তেমনটাই থাকবে। আচ্ছা, আমি ডক্টর আর আবিরের থেকে শুনলাম ফাদারের চলে যাওয়াটা
খুব কষ্ট পেয়েছে। ওরা সেদিন খেলছিল, বল লেগে জানলার কাজ ভেঙে যায়। আমি জানলা ঠিক করার লোক আনতে চাই, সঙ্গে কিছু গ্রসারি শপিং ছিল, ওদের জন্য খাবার রেখে যাই, কিন্তু মার্কেট পর্যন্ত যাওয়া হলো না। ফিরে আসলাম, কিন্তু তবুও শেষ রক্ষাটা আমি এসে যা দেখি তা বিশ্বাস করা কঠিন।
আচ্ছা লুলু, জানলার কাজ কি কোনোভাবে খাবারে?
বেডরুমের জানলার কাজ কি করে ডাইনিং রুমের টেবিলে যাবে নিজে থেকে? তবে আমি ফাদারের মৃত্যুর পর গোপনে ওর পোস্টমর্টেম করিয়েছি। আমাদের ধর্মতে ফাদার, পোপ ইত্যাদি জাতীয় কোনো পোস্টমর্টেম করা মানে তাদের শরীরের অবমাননা। তবে আমার কয়েকটা ব্যাপার জানার ছিল, তাই।
কি জানলে?
ফাদারের স্টমাক আর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকটা যেন মিহি কাচের গুঁড়ো দিয়ে ছেঁচে দেওয়া হয়েছে, কিন্তু আর কিছুই পাইনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমি সেদিন বাড়িতে ফিরে এসে দেখি ফাদার খাবারটা খাচ্ছেন। ওর চোখে মুখে যন্ত্রণা স্পষ্ট, যেন ওর অনিচ্ছা সত্ত্বেও খাবারটা কোনো অদৃশ্য শক্তি ওকে খেতে বাধ্য করছে। এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে খাচ্ছিলেন। আবির হাসি মুখে ফাদারের দিকে তাকিয়েছিল, কিন্তু তখন ওর মুখ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। ফাদার যেন মোহগ্রস্তের মতো খেয়েই চলেছেন। আমি গিয়ে এইসব দেখে চেঁচিয়ে উঠি, আর ফাদার তখনই জ্ঞান হারিয়ে ফেলেন।
সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে, শরীরটাও ভালো নেই। আবিরের জন্মদিন আর দুদিন পরে, সে নানা রকম বায়না করেই যাচ্ছে। এবারের জন্মদিন নিয়ে তার আনন্দের আর উৎসাহের শেষ নেই। লুলু আর আগের মতো যোগাযোগ রাখে না, আমি রাখার চেষ্টা করি। আমি জানি ওর মধ্যে একটা টানা পড়েন চলছে, এমন অদ্ভুত ভয়ঙ্কর একটা ছোটবেলার পর। অনাথ মেয়েটা ফাদারকেই নিজের বাবার মতো মনে করত, তার এমন পরিণতিতে ও আঘাত তো পাবেই। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নে ফাদারকে দেখলাম, কি স্নিগ্ধ শান্ত সাদা আলোর বলয় ওকে ঘিরে রেখেছে।
He is a master of disguise and hallucination. Don't get fooled by his tricks. Use your brain.
আমার ঘুমটা ভেঙে গেল। স্বপ্ন তো অবচেতন মনের রূপ। আমি কি ভাবছি এসব? কে, কার কথা বলল ফাদার? এরকম আবহাওয়ায় এভাবে একা বাড়িতে বসে থাকলে এমনি ডিপ্রেসড লাগে, তাই ভাবলাম একটু বেরোনো দরকার। আবিরের স্কুল থেকে ফিরতে এখনো অনেক দেরি, মলে গিয়ে একটু টাইম স্পেন্ড করে আবিরের জন্য কিছু কিনে নেব, তারপর ওকে স্কুল থেকে পিক করে নেব। বেরোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে লুলুর ফোন পেলাম।
আমার সন্দেহই ঠিক, তোমাকে অনেক কিছু বলার ছিল, পারলে একবার আমার বাড়িতে আসবে, আমি দেরি করতে চাই না। আমাকে ও সন্দেহ করে ফেলেছে, তোমার কথাগুলো জানা দরকার, ফোনে সব বলা যাবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার যদি কিছু হয়ে যায়, আমার স্টাডি ডেস্কের বাঁদিকে ড্রয়ারে একটা ব্রাউন পেপারের ছোট পার্সেল পাবে, যার উপরে চার্চের নাম দেওয়া রাবার স্ট্যাম্প থাকবে। ওটা নিয়ে চুপচাপ বাড়ি চলে যাবে, কেউ যেন জানতে না পারে। ওই পার্সেলে যা আছে সেটা পুড়িয়ে তার ধোঁয়া সারা বাড়িতে ছড়াবে। চিন্তা নেই, এতে কারোর শরীর খারাপ হবে না।
হঠাৎ ওদিক থেকে একটা বিশ্রী পাশবীয় গর্জন শুনলাম, তারপর সব চুপ। আমি মুহূর্ত বিলম্ব না করে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে মাথায় সম্ভাব্য বিভিন্ন বিভৎস কল্পনা করলাম, কিন্তু বাড়ির সামনে গাড়িটা পার্ক করে নেমে ছুটে মেন গেটের দিকে যেতেই গিয়ে দেখলাম লনে লুলু পড়ে আছে, মুখ মাটির দিকে, বাঁ হাতটা কনুইয়ের কাছ থেকে বিশ্রীভাবে বেঁকে গেছে। বোঝাই যাচ্ছে হাতটা ভেঙে গেছে, সঙ্গে বাঁ পায়ের হাঁটুর নিচের জিন্সটা ছেঁড়া ভাঙা, রক্তে মাখামাখি হাড়ের অংশ বেরিয়ে আছে। আমি তাড়াতাড়ি ওকে ধরে সোজা করে পালস চেক করে দেখলাম, পালস চলছে তবে খুবই ক্ষীণ, কপালেও গভীর ক্ষত। আমি ইমার্জেন্সি প্যারামেডিক হেল্পের জন্য 911 কল করলাম। মিনিট কয়েকের মধ্যে মেডিকেল হেল্প এসে ওকে হসপিটালে নিয়ে গেল, সঙ্গে আমিও গেলাম। ওর ট্রিটমেন্ট শুরু হল, মাথা থেকে বেরিয়ে গেছিল আবিরকে আনতে যাওয়ার কথা, মনে পড়তেই স্কুলে দৌড়ালাম। স্কুলে আবির নেই, গেট বন্ধ, আমার চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল।
মা, মা,
ধরে প্রাণ ফিরল। ওকে বাড়িতে এনে সবটা বুঝিয়ে বললাম।
আবির, তুমি তো ব্রেভ বয়, তাহলে একটু থাকো বাড়িতে, আমি একটু পরেই ফিরে আসব, কেমন?
ও মাথা নাড়ল। হসপিটালে গিয়ে জানলাম লুলুর মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, এখনো জ্ঞান আসেনি। বাধ্য হয়েই ফিরে এলাম বাড়িতে। পরদিন সকাল সকাল হসপিটালে গিয়ে দেখি ওর জ্ঞান ফিরেছে। ডক্টর কথা বলতে বারণ করলেও ও জোর করল, ওর নাকি আমাকে কিছু বলার আছে।
আমাকে আমাকে কয়েকটা জিনিস এনে দিতে পারবে?
কি বলো?
ফাদারের ঘরের আলমারির উপরের তাকে একটা ছোট চামড়া বাঁধানো বই আছে, তার পাশেই একটা পার্পেল রঙের ছোট স্ল্যাশ আর একটু হোলি ওয়াটার আছে।
কিন্তু তুমি এখন এসব দিয়ে কি করবে?
সব পরে বলবো, প্লিজ এনে দাও। আর তোমাকে যে আমার ঘর থেকে একটা ব্রাউন পেপারের পার্সেল নিয়ে যেতে বলেছিলাম, নিয়েছ?
ও সরি, এসবের মধ্যে একদম ভুলে গেছি।
সর্বনাশ, ওটা হাতেই নেবে, বাড়িতে যেভাবে সেজ লিভস জ্বালে ওভাবেই জ্বালবে সারা বাড়িতে। আমাকে আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে রক্ষা, আমি তোমার খারাপ কোনোদিন চাইনি। আমি
রক্ষা কথাটা বলেই ও কেমন যেন অপ্রস্তুত হয়ে কথাটা ঘুরিয়ে দিল, আর ওর চোখে যেন কেমন এক আকুতি দেখলাম।
কার থেকে রক্ষা করছো তুমি
আমায়?
সেটা কে?
লুসিফার হলো নরকে রাজা, মূর্তিমান শয়তান, প্রথম এবং সর্বশক্তিমান ফলেন অ্যাঞ্জেল, যাকে স্বর্গ থেকে ঈশ্বর বিতাড়িত করেন। বিলিয়াল হলো এই লুসিফারের অনুগত পরম প্রিয় পাত্র, লুসিফারের পরই তার স্থান।
কথাগুলো বলতে বলতে লুলু যেন মানুষ চক্ষে স্বয়ং শয়তানকে সামনে দেখতে পাচ্ছিল। আমি আগে কখনো লুলুর চোখে এমন আতঙ্ক দেখিনি।
কিন্তু তোমার এই অবস্থা কিভাবে হলো?
তোমাকে আমাকে যে যে জিনিসগুলো আনতে বললাম ওগুলো তাড়াতাড়ি।
কথা শেষ না করেই আবারও জ্ঞান হারল। আমার মাথা কাজ করছিল না। কে এই বিলিয়াল? ম্যাথিউ নেফিলিম, অর্থাৎ ফলেন অ্যাঞ্জেল আর মানুষের মিশ্রণ। সত্যি আমি আহার নিতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। আবার বিভীষিকাময় হয়ে উঠবে আমার জীবন। সারাদিন ডিউটির মধ্যে ব্যস্ত ছিলাম। শেষ দুপুরে বাড়ি ফিরে আবিরের সঙ্গে দেখা করে ওর বেবিসিটারকে সব বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেলাম।
বললাম ফিরতে দেরি হতে পারে, মার্কেট যাচ্ছি। লুলুর বাড়ি যাওয়ার বিষয়টা কেন লোকালাম বা কার থেকে লোকালাম জানি না। লুলুর কথা মতো ওদের বাড়িতে ঢুকলাম, চাবি ছিলই আমার কাছে। ঢুকেই একটা খটকা লাগল, সারা বাড়িতে একটা বিশ্রী গুমট গন্ধ, যেন কিছু পচেছে। কিন্তু মাত্র একদিনই হয়েছে বাড়িটা বন্ধ আছে, তাতে কি এমন হতে পারে? সন্দেহটা মন থেকে ঝেড়ে ফেলে পা বাড়ালাম লুলুর ঘরের দিকে। এ বাড়ির সব আমার চেনা, হাতের তালুর মতো, কিন্তু আজ বাড়িটা যেন খুব অচেনা লাগছে। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, যেন আড়াল থেকে আমার উপর কেউ নজর রাখছে, কোনো অদৃশ্য অস্তিত্ব। ভেবেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। জোর করে মন থেকে সব দ্বন্দ্ব সরিয়ে দিলাম, নিজেকে শাসন করলাম। তারপর মনে সাহস এনে ঘরে ঢুকে আলোর সুইচটা অন করলাম। ঘোলাটে হলুদ আলোতে ঘরটা ভরে গেল, কিন্তু ঘরে এত ধোঁয়া কেন? ফাদারের ঘরটা উপরে। ঘরে যাওয়ার জন্য পা বাড়াতে যাব সিঁড়ির দিকে, হঠাৎ পেছনের দিকে বাথরুম থেকে একটা আওয়াজ পেলাম। সিঁড়ির দিকে বাড়ানো পাটা নামিয়ে নিয়ে আওয়াজের উৎসর দিকে এগিয়ে গেলাম। গা গোলানো গন্ধটা এদিকে আরো বেশি প্রবল, নাকটা চেপে সন্তর্পণে এগোতে লাগলাম। সারাক্ষণ ভেতরের আমিটা বলছে এখান থেকে এক্ষুনি চলে যাওয়াটা উচিত। একটা অশুভ অদৃশ্য উপস্থিতি আমার ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করে দিচ্ছে, তবুও মনের জোরকে জিয়ে রাখার চেষ্টা করছি। বাথরুমের বাইরের সুইচটা অন করলাম, কিন্তু বন্ধ দরজার নিচে আলোর সরু রেখা দেখতে পেলাম না। ফোনের ফ্ল্যাশ জ্বলে দরজাটাতে ধাক্কা দিতেই সেটা শব্দ করে খুলে গেল। আমার মন বলছিল বন্ধ দরজার ওপারে খুব খারাপ কিছু অপেক্ষা করছে। দেখলাম ফাদারের পোষা অ্যালসেশিয়ানটা পড়ে আছে, বিশাল দেহটা কেউ যেন দুহাতে ছিঁড়ে ফেলেছে, নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছে, রক্ত শুকিয়ে কালো হয়ে আছে সারা মেঝে আর দেওয়ালে, কুকুরটা মাথার একপাশ খাবলে কামড়ে নেওয়া। কত বড় আর শক্তিশালী প্রাণী হলে কুকুরটাকে এভাবে মারতে পারে? এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কিন্তু লুলুর ওই মরিয়া অনুরোধটা বাদশাচ্ছে। মনে হচ্ছে এই অশুভর সঙ্গে লড়াই করার জন্য ওই প্যাকেটটা জরুরি, খুব জরুরি। প্রাণ বাজি রেখেও ওটা আমায় পেতেই হবে। তাড়াতাড়ি দরজাটা টেনে বন্ধ করে সিঁড়ি দিয়ে ফাদারের ঘরে উঠে গেলাম। উপরে তিনটে বেডরুম, ফাদারের ঘর করিডোরের শেষ প্রান্তে। প্রথম ঘরটা লুলুর, তার দরজাটা বন্ধ। আমি তাড়াতাড়ি পা চালালাম, কিন্তু দ্বিতীয় ঘরটার দরজায় দেখলাম কিছুটা ফাঁক। দরজার সামনে দিয়ে যাওয়ার সময় নজরে এলো ঘরে কেউ আছে। কে? আমি বা লুলু যাকে ভয় পাচ্ছি সেই নয় তো? আমি ঈশ্বরের নাম নিয়ে ফাদারের ঘরে গিয়ে লুলুর নির্দেশ মতো আলমারি থেকে চামড়ার বাঁধানো বই, পার্পেল ফ্ল্যাশ আর তার পাশে রাখা কাঁচের শিশিটা আমার কাঁধের স্লিং ব্যাগে ভরে নিলাম। এবার লুলুর রুমে রাখা ব্রাউন পেপারের পার্সেলটা নিতে হবে, কিন্তু বেরোতে গিয়েই বাধা, দরজা বাইরে থেকে বন্ধ। আমি তো দরজা খোলাই রেখেছিলাম, অনেক টানাটানি করেও কোনোভাবেই খুলতে পারলাম না। বুঝলাম আটকা পড়েছি আমি, কিন্তু যেভাবেই হোক বেরোতে হবেই আমাকে, দরজা টানাটানি করে কোনো লাভ নেই। হঠাৎ কি মনে হতে ব্যাগ থেকে হোলি ওয়াটারের বোতলটা বের করতে গেলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে তার আগেই দরজাটা আপনিই খুলে গেল। আর দরজা খুলতেই সামনে দেখলাম ম্যাথিউ, সেই হালকা হাসি আর শান্ত শীতল চোখ আমার দিকে দু হাত বাড়িয়ে দিল, আমার পরম ভরসাস্থল। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম ওর দিকে। ম্যাথিউ একটু একটু করে সরে যাচ্ছে। ওকে আমাকে কোথাও নিয়ে যেতে চাইছে। আমি মন্ত্রমুগ্ধের মতো ওকে অনুসরণ করলাম, খেয়াল করিনি কখন ছিলেকোঠার ঘরের খোলা জানলার সামনে এসে গেছি। জানলার শাঁসিটা ভাঙা, আমি দেখছি, বুঝতে পারছি, কিন্তু কি এক অমুক টানে সেদিকে এগিয়ে যাচ্ছি। নিজেকে আটকাতে পারছি না। আমার চেতনাকে আচ্ছন্ন করে রেখেছে ম্যাথিওর অস্তিত্ব। জানলাটা প্রায় এক মানুষের সমান, একটা পা তুলে দিয়েছি সেই জানলার কিনারে, আরেক পা এগুলি সামনে। ম্যাথিউ স্মিত হেসে হাত নেড়ে ডাকছে। আমি আরেকটা পাও তুলে দিলাম জানলার কিনারে। কাঁচ ভাঙা জানলা দিয়ে হো হো করে বাতাসের ঝাপটা এসে মুখে লাগছে। আর এক পা সামনে বাড়ালেই মৃত্যু নিশ্চিত। আর সেই চরম মুহূর্তে পেছন থেকে ভেসে এলো একটা ডাক,
আমি আমি
আমার নাম ধরে ডাকছে ম্যাথিউ, কিন্তু ও তো আমার সামনে। মাথা ঘুরিয়ে দেখলাম উজ্জ্বল আলোর আচ্ছাদনে ঢাকা ম্যাথিউ। তাহলে এতক্ষণ সামনে, পুনরায় সামনে তাকাতেই আর কাউকে দেখতে পেলাম না। নিচের দিকে তাকিয়ে চমকে উঠে তাড়াতাড়ি নেমে এলাম, তারপর সিঁড়ি ধরে দোতলায় নেমে এলাম। কি হয়েছিল আমার, আর কে বা আমাকে পিছু রেখে সাবধান করল? তবু এটুকু স্পষ্ট, এই বাড়িতে এই মুহূর্তে আলো আর অন্ধকারের সহাবস্থান। তাড়াতাড়ি লুলুর ঘর থেকে পার্সেলটা নিয়ে বেরিয়ে যেতে হবে। লুলুর ঘরে ঢুকে ওর বলা মতো জায়গাতে খুঁজতে লাগলাম, কিন্তু কোথায় প্যাকেটটা পাচ্ছি না তো। হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ শুনলাম, হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি আপ্রাণ চেষ্টায় প্যাকেটটা খুঁজতে লাগলাম। লুলু বলেছে ওটাই পারে আমাকে বাঁচাতে। পায়ের আওয়াজটা আরো কাছে চলে এসেছে। আমি এক টানে ড্রয়ারটা টেনে খুলে মাটিতে ফেললাম। টুকিটাকি জিনিস ছড়িয়ে পড়ল মাটিতে, কিন্তু যা খুঁজছি সেটা কই? পায়ের শব্দটা একদম দরজার সামনে এসে গেছে। কি দেখবো আমি জানি না, তবে সেটা যে মারাত্মক কিছু তা উপলব্ধি করতে পারছি। পদধ্বনির মালিক এখন আমার খুব কাছে, প্রায় সামনে। এবার বাধ্য হয়ে মুখ তুললাম আর দেখলাম সামনে এক বিভৎস বিকট মূর্তি। দেহটা মানুষের মতো, তবে খুব পেশিবহুল আর লম্বা। চামড়াটা যেন শ্যাওলা সবুজ আর হলুদের মিশ্রণে এবড়োখেবড়ো। পায়ের হাঁটুর নিচের অংশটা কোনো পশুর মতো, আর মাথায় আছে প্যাঁচালো মোটা একজোড়া শিং। বুঝলাম সাক্ষাৎ মৃত্যু আমার সামনে। মূর্তিটা আমার অসহায় অবস্থা দেখে যেন মজা পাচ্ছে, ধীর পায়ে এগিয়ে আসছে আমার দিকে। আমি ধীরে ধীরে পিছু হটছি, মনে মনে ঈশ্বরকে স্মরণ করছি। এভাবে হেরে যাব আমি, আমার আবেদের কি হবে? আর লুলু? হঠাৎ মনের মধ্যে সাহসটা ফিরে পেলাম। আমি টেবিলের উপর চোখ বোলালাম, যদি কিছু পাই। ওই কদর্য জীবটা গাঢ় কালো অন্ধকার সঙ্গে নিয়ে এগিয়ে আসছে। একটা অচেনা অস্বস্তিকর গন্ধ মনে করিয়ে দিল অতীতের এক রাতের কথা। ম্যাথিউ হাসপাতালে ছিল, আমার ঘরে এক অদ্ভুত প্রাণী ঢুকেছিল যাকে লুলু আক্রমণ করেছিল, আর সে আবিরের ঘর দিয়ে পালিয়ে গেছিল। প্রাণীটা একটু একটু করে এগিয়ে আসছে, আর সেদিনের মতো অদ্ভুতভাবে তার হাত দুটো নাড়ছে। আমার শরীর অবশ লাগছে, সঙ্গে দুদিকের কাঁধে অসহ্য যন্ত্রণা। হঠাৎ মাথায় এলো আমার স্লিং ব্যাগে ফাদারের পার্পল ফ্ল্যাশটা আছে, ওটা এক লহমায় বের করে আমার গলায় পেঁচিয়ে নিলাম। হঠাৎ প্রাণীটা একটু থেমে গেল, মনে হলো ও রেগে গেছে। এতক্ষণও আমার ভয় নিয়ে খেলছিল, এবার আমি কিছুটা হোলি ওয়াটার ওর দিকে ছিটিয়ে দিতেই ও ছিটকে পিছিয়ে যায়। আমি এবার টেবিলটা হাতড়াতে লাগলাম, প্রাণীটার চোখ জ্বলছে, তার নিঃশ্বাসের তাপ আমি এখান থেকে বুঝতে পারছি। আমার চারদিকে অন্ধকার হয়ে আসছে। কি একটা জিনিস টেবিল আর দেওয়ালের মাঝে ভেসে আছে। টেবিলে টান দিতেই ওটা মাটিতে পড়ে গেল, ব্রাউন কাগজে মোড়া সেই প্যাকেট। আমি হাত বাড়ালাম প্যাকেটটির দিকে। উহ, মনে হলো আমার আঙুলগুলো যেন কেউ বাঁকিয়ে দিচ্ছে। ডান গালে উত্তপ্ত নিঃশ্বাস চামড়া জ্বালিয়ে দিচ্ছে। আমি চোখ বন্ধ করে দেহ মনের সব জোর এক করে মেঝের উপর ঝাঁপিয়ে পড়লাম। প্যাকেটটা আমার হাতের মুঠোয় এলো, আর সেই মুহূর্তে সেই অন্ধকার পিশাচ যেন হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তের মধ্যে। অবাক হয়ে হাতে ধরা প্যাকেটটার দিকে তাকালাম। কি আছে এতে? আমি দৌড়ে বেরিয়ে এলাম লুলুর বাড়ি থেকে। হসপিটালে গিয়ে দেখলাম লুলু ঘুমোচ্ছে। ও জেগে উঠলেই সমস্ত অভিজ্ঞতা ওর সঙ্গে ভাগ করে নিলাম। আমার হাত দুটো ধরে ও বলল,
ওই সেদিন আমাকে চিলে কোঠার জানলা দিয়ে নিচে ফেলে দেয়, আর তাছাড়া তোমাদের হান্সবেলের বাড়িতেও দেখেছিলাম।
আমি কথা বাড়ালাম না, মাথা কাজ করছিল না যে কথা বলবো।
এই ব্রাউন পেপারের মোড়ক খুললে ভিতরে সেজের বান্ডিলের মতো একটা জিনিস দেখবে, তবে এটা শুধু সেজ না। বাড়ি গিয়ে এটা একটা বড় বাটিতে রেখে জেলে দেবে। প্রথমে বাড়ির চারপাশে ঘুরে ঘুরে এই ধোঁয়াটা দেবে, তারপর বাড়ির প্রতিটা ঘর, কিচেন, বাথরুম, স্টোর সমস্ত জায়গায় কোণে কোণে দেবে। তারপর তুমি পাত্রটা তোমার পাশে রাখবে, যখন যেখানে যাবে সঙ্গে নিয়ে যাবে।
কোনো ক্ষতি মানে আবিরের শ্বাসকষ্ট বা কিছু? আসলে তুমি তো জানোই ও ছোট থেকে একটু অ্যালার্জিক।
চিন্তা নেই, প্রাণে মরে না কেউ এতে, শুধু খারাপকে দূরে রাখে।
শেষের কথাগুলো বলবার সময় লুলুর চোখ মুখ ভয়ানক কঠিন দেখাচ্ছিল। ও আর কথা বলতে চাইল না। অগত্যা আমি বাড়ির পথ ধরলাম। কাল আবিরের জন্মদিন, বেচারা কত প্ল্যান করেছিল, এসব ঝামেলায় সব ফেসতে গেল। ফেরার সময় একটা সুন্দর কেক আর কিছু ক্যান্ডি নিলাম ওর জন্য। বাড়ি ফিরে দেখলাম আবির নেই, হয় সামনের পার্কে খেলতে গেছে, নয়তো পাশেই ওর কোনো বন্ধুর বাড়ি গেছে। ডাইনিং টেবিলের উপর একটা ছোট্ট নোট রাখা,
হোমওয়ার্ক ডান, একা বোর হচ্ছি তাই পার্কে যাচ্ছি, ঠিক সময় চলে আসব, লাভ ইউ মা।
মনে মনে ভাবলাম পাকা বুড়ো একটা, মা যাতে চিন্তা না করে তাই নোট রেখে গেছে। বেবিসিটারও নেই, নিশ্চয়ই ওর সঙ্গেই গেছে। আশ্বস্ত হলাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে বিগত ঘটনাগুলো মনে মনে পরপর সাজাতে লাগলাম। কোনো সাধারণ মানুষ এগুলোকে বাস্তব বুদ্ধি দিয়ে মানতে পারবে না, কিন্তু বুদ্ধির বাইরে, আমাদের জানার পরিধির বাইরেও যে একটা জগৎ হয়, নিজের জীবনে এসব না ঘটলে কোনো দিনই বিশ্বাস করতাম না। একটা হাতওয়ালা বড় বাটিতে লুলুর দেওয়া ব্রাউন পেপারের মোড়কের ভেতরের জিনিসটা রাখলাম। অনেক রকম শুকনো পাতা সেজের বান্ডিলের মতো করে বাঁধা, তার এক প্রান্তে আগুন ধরিয়ে আবার বাটিতে রাখলাম। হালকা একটা অচেনা গন্ধে ভরে গেল বাড়িটা। আবিরের আসতে অনেক দেরি হচ্ছে, এত দেরি পর্যন্ত বাইরে থাকে না। আমি বাইরে বেরিয়ে দেখি শ্রীমান আবির লনের দোলনায় বসে দোল খাচ্ছে।
আবির, এদিকে এসো।
ও আসতে চাইল না। অন্য সময় হলে চিন্তা করতাম না, কিন্তু লুলুর মুখের শব্দটা শোনার পর আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমি চাই ও বাড়ির মধ্যে সুরক্ষিত থাকুক। ও বাড়ি ঢুকল কিছুক্ষণ পর, ঢুকেই সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। অনেক ডাকা ডাকিতেও বেরোল না। আমি চিন্তায় পড়লাম, হঠাৎ কি হল? হয়তো কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা ঝগড়া হয়েছে। আমি ওর পছন্দের মিল্কশেক বানাতে গেলাম, এতে ওর মুড ভালো হয়ে যাবে। আধ ঘন্টা পরে মিল্কশেক নিয়ে ওর ঘরে গেলাম। এখনো দরজা বন্ধ, আর ঘরের ভেতরে ধূপধাপ কেমন একটা চাপা আওয়াজ হচ্ছে। ও ঠিক আছে তো? আমি দরজা ধাক্কাতে লাগলাম। একটা ঘর ঘরে জান্তব আওয়াজ ভেসে এলো এবার ভেতর থেকে।
আমি পাগলের মতো ডাকাডাকি করতে লাগলাম ওকে।
আবির, আবির, আবির দরজা খোল।
আতঙ্কে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ দরজাটা খুলে দিল। আমি ঘরে ঢুকে দেখি ওর চোখ মুখ ফুলে গেছে, যেন কত কেঁদেছে। চোখটা লাল, জ্বরটা নেই তো। কপালে হাত দিয়ে একবার দেখলাম, কোনো কারণে শরীর খারাপ করেছে।
ঘুমো, ঘুমো, আমি আছি পাশে বসে।
কিছুক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে পড়ল। আমার মনে হল সেজের বাটিটা তো লুলু সর্বদা সঙ্গে রাখতে বলেছে, চট করে ওটা নিজ থেকে নিয়ে আসা উচিত। সিঁড়ি দিয়ে সবে নামতে যাব, সিঁড়ির সামনের দেওয়ালে এক বিশাল ছায়া দেখতে পেলাম। কেউ যেন বিরাট শরীর নিয়ে আমার ঠিক পেছনের দিকে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে মাথাটা আমার ঘুরে গেল। হাত বাড়িয়ে রেলিংটা ধরার চেষ্টা করলাম, কিন্তু ফসকে গেল। বুঝলাম পড়ে যাচ্ছি। তারপর চোখের সামনে সব অন্ধকার। হালকা কয়েকজনের কথার আওয়াজ পাচ্ছি, সঙ্গে একটা ভ্যাপসা গরম বাতাস যেন অনুভূত হচ্ছে। চোখ খুলতে পারছি না। চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী। আমি যেখানে শুয়ে হাতের স্পর্শে বুঝলাম সেটা এবড়ো খেবড়ো পাথরের মেঝে। মাথাটা খুব ভারী লাগছে। আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করলাম। বড্ড ঝাপসা চারিদিক, যেন একটা ধোঁয়ার আস্তরণী মোড়া। চোখ খুলেই প্রথমে দেখলাম একটা গম্বুজের ছাদের নিচের অংশ। খুব পুরনো কোনো গির্জা বা অমন কোনো স্থাপত্যই হবে। আমি তো বাড়িতে ছিলাম। হঠাৎ মনে পড়ে গেল আবির কই। আমি অস্থির হয়ে উঠে বসতে চাইলাম। আমার নড়াচড়া লক্ষ্য করেই বোধ হয় যারা কথা বলছিল তারা চুপ করে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। নিজের প্রতিটা হার্ট বিট শুনতে পাচ্ছি। কিছু একটা খারাপ ঘটতে চলেছে, ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল। আজ বড্ড অসহায় লাগছে। এর আগে কোনো বিপদে পড়লেই আমার যাদের কথা মনে পড়ত, আজ তারা নেই। আমি একা। লুলু নিজেই হাসপাতালের বেড়ে পড়ে আছে। তবে কি আজই আমার জীবনের শেষ দিন? আমার আবিরকে বড় দেখতে ইচ্ছে করছে। চারিদিকে ভালো করে আবার চোখ বুলিয়ে দেখলাম। একটা ভাঙা পুরনো কোনো উপাসনালয় এটা, তবে চার্চের মতো নয়। চারিদিকে উঁচু খিলান, তবে কোনো শার্সি বা জানালা নজরে পড়ে না। আলো বাতাস আসে কোথা থেকে? দেওয়ালগুলো ভঙ্গুর, তার উপর আবছায়া কিছু গ্রাফিটি লাল আর কালো রং দিয়ে আঁকা। তবে তা এতটাই পুরনো যে স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না। আঁকার ধরনটা চেনা চেনা লাগছে, তবে মনে পড়ছে না ঠিক। দেওয়ালে মশাল আর কয়েকটা লণ্ঠন জ্বলছে এদিক ওদিকে। আমার বেদিটার চারিদিকে কয়েকটা মোম জ্বলছে। সর্বনাশ! আর আমি যে বেদিতে বসে সেটার উপর রক্ত শুকিয়ে কালচে দাগ হয়ে আছে। মানে এটা একটা বদ্ধভূমি, বলি বা স্যাক্রিফাইস দেওয়ার স্থান। আমি ভয়ে শিউরে উঠলাম। পালাতেই হবে, যেভাবেই হোক। হঠাৎ একটা আলতো হাতের চাপ পড়ল আমার কাঁধে। চমকে উঠলাম। পেছন ফেরার সাহস নেই আমার। না জানি কি দেখব। তবে আমাকে দেখতে হল না, সে নিজেই আমার সামনে এলো। সে লিলিথ, অর্থাৎ লুলুর সৎ মা। নাম ভাড়িয়ে তখন হয়েছিল মিসেস কার্নি, আর হান্সভিলে আবিরের বেবিসিটার সেজে এথিনা মুর নাম নিয়ে এসেছিল। একটা প্রাচীন সেটানিক কালচের মুখ্য সদস্য, যাদের চেষ্টা
শয়তানকে এই পৃথিবীতে ডেকে এনে তার রাজত্ব স্থাপন করা। আবির, আবির কই? তুমি ওর কোনো ক্ষতি করো না প্লিজ, দরকার হলে, দরকার হলে তুমি আমায়। লিলিথ মুচকি হাসলো শুধু। আমি ব্যস্ত হয়ে উঠলাম নামার জন্য, কিন্তু হঠাৎ করেই আধো অন্ধকার থেকে কয়েকটা মূর্তি বেরিয়ে এলো। তারা চেপে ধরল আমার হাত দুটো।
বেলিয়াল রেক্সিনে কাতেনা এক্সাবেসো ভোকামুস্তে পের পাক্তুম সানগুইনেস ভেতি ভেতেরিস দেশেন্দে ইন্দুমুম পারাতা আবিতা ইনকার্নে ভিভেন্তে এত পেরো কোলোসেইউস আসপিশে মুন্দুম সুর্গে ইতেরুম ডোমিনে উম্ব্রারুম এত আম্বুলা ইন্তেহের মোর তালেস।
লিলিথ বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়ছে। আমার মাথাটা আবার ভারী হয়ে যাচ্ছে। আবিরের কি হবে? আমি না থাকলে ওকে কে রক্ষা করবে? ঈশ্বর, আজকে ওর জন্মদিন। বেচারা কত প্ল্যান করেছিল। হাত ঘড়ির দিকে নজর যেতে দেখলাম 12টা বাজতে আর কিছু মিনিট বাকি। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি অজ্ঞান হওয়ার নাটক করলাম। ওরা আমার হাত ছেড়ে দিল। ওদের কথার সুরে বুঝলাম ওরা কথা বলতে বলতে একটু তফাতে চলে গেছে। ওরা বেরিয়ে যেতেই আমি ধীরে ধীরে নেমে এলাম ওই বেদি থেকে। কোন দিকে দরজা আমি জানি না। চারিদিকে চারটে খিলান। আন্দাজে ডান দিকেরটাতে ঢুকলাম। অন্ধকার স্যাঁতস্যাঁতে করিডোরে যেন প্রতিটা কোণে অশুভ ছায়া। আবির কেউ কি ওরা ধরে এনেছে? আমার এখন কি করা উচিত? বেরিয়ে পুলিশের সাহায্য নেব? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে এগোচ্ছি, দেখলাম করিডোরটার সামনের দিক থেকে একটা বাঁক নিয়েছে। একটা ক্ষীণ আলো এসে পড়েছে দেওয়ালে। নিশ্চয়ই ওদিকে পথ আছে। জোরে পা চালালাম। হঠাৎ আমার দুটো পা থেমে গেল। দেওয়ালে অস্পষ্ট একটা ছায়া ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। তার মানে করিডোরের অপর প্রান্ত থেকে কেউ এদিকেই আসছে। সর্বনাশ, ছায়া আরো স্পষ্ট হচ্ছে। এত বড় কোনো মানুষের ছায়া হতে পারে না। এ এক বিশাল আকৃতির কোনো মানুষ, তবে তার হাঁটুর নিচের অংশটা কোনো এক পশুর মতো, আর মাথায় পেঁচানো একজোড়া শিং। এই মূর্তি আমার চেনা। এর আগেও এ আমাকে অনেকবার আক্রমণ করেছে। কে, কি চায় আমার থেকে? দম বন্ধ হয়ে আসছে। ওটা খুব কাছে চলে এসেছে আমার। ছায়া দেখে বোঝা যাচ্ছে আমি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। আমার সম্ভাব্য পরিণতি আন্দাজ করতে পারছি আমি। চোখ বন্ধ করে এখন শুধু মৃত্যুর অপেক্ষা করছি। কিন্তু এ কি, আমি মিনিট খানিক মতো চোখ বন্ধ করে আছি। এতক্ষণে তো তারা আমাকে শেষ করে ফেলার কথা। তাহলে হঠাৎ আমার টপের নিচের দিকে একটা টান অনুভব করতে চোখ মেললাম। আবছা আলোতে দেখলাম আবির। ও ঈশ্বর, তুমি আছো! ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তোকে, তোকে ওরা ধরে এনেছে। কিছু করেনি তো বাবা?
না মা, তুমি আমার সঙ্গে এসো।
কোথায় যাব? এখান থেকে তো বেরোতে হবে আমাদের।
এসো আমার সঙ্গে, আমি জানি সব।
একটু অবাক হলাম, তবুও ওর সঙ্গে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে একটা বেশ বড় হল ঘরের মধ্যে এসে পড়লাম। এখানেও চারটে মশাল আর অনেকগুলো মোম জ্বলছে।
আবির, আমাদের বেরোতে হবে। আবির, এখানে থাকলে আবার ওরা আমাদের বন্দী করে নেবে।
ওর হাত ধরে টান দিলাম। কিন্তু ও যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আমি আবার জোরে টান দিলাম, কিন্তু ওকে এক চুলও নড়াতে পারলাম না।
এখানে থাকা নিরাপদ নয় বললাম তো, এটা খারাপ জায়গা, চল এখনই পালাতে হবে আমাদের।
ওরা আমার বন্ধু, ওদের তুমি খারাপ বলো কোন সাহসে?
খুব ক্রূর দেখাচ্ছে ওকে, আমার ছেলেকে আমি চিনতে পারছি না। ওকে ভোলাবার চেষ্টা করছিলাম। কে কে তোর বন্ধু? তোর আর কয়েক মিনিট পর জন্মদিন আবির, বাড়িতে কেক আর ক্যান্ডি রেখেছি, পার্টি অ্যারেঞ্জ করতে হবে না?
হবে তো, গ্র্যান্ড পার্টি, তবে এখানে তোমার বলি দিয়ে সেই পার্টির সূচনা হবে।
ওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে অনেকগুলো মূর্তি বেরিয়ে এলো। তাদের মধ্যে একটা মুখ আমার বড্ড চেনা, লিলিথ। আমার অবাক হওয়া আরো বাকি ছিল। দেখলাম লিলিথ সহ বাকিরা মাথা নত করে সম্মান জানালো আবিরকে। আমি কিছুই বুঝতে পারলাম না। লিলিথ জোর করে কি একটা তরল হঠাৎ আমাকে খাইয়ে দিল। তার উৎকট স্বাদটা জিভে যেতেই চোখের পাতা ভারী হয়ে এলো। তবে জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখলাম আবিরের চোখ দুটো উজ্জ্বল লাল হয়ে চলছে। ধীরে ধীরে বদলে যাচ্ছে আবিরের শরীর, আমার সন্তান ক্রমশ বদলে যাচ্ছে। তারপর সব অন্ধকার হয়ে গেল। মুখের ওপর একটা ভিজে অথচ গরম বাতাসের স্পর্শে জ্ঞান ফিরলে চোখ খুলে দেখি আমার মুখের ঠিক উপরে একজোড়া জ্বলন্ত চোখ। মুখটা অস্থিসার, আকৃতি মানুষের মতো হলেও ও মুখ কোনো মানুষের না। আমি খোলা আকাশের নিচে শুয়ে আছি। আমার শরীরের চারিদিকে ভিজে মাটির স্পর্শ পাচ্ছি, সঙ্গে সোদা কুমোট একটা গন্ধ। ওই পিশাচটা যে আমারই দিকে তাকিয়ে তা বুঝতে পারছি ওর ওই জ্বলন্ত চোখ দুটো দেখে। আমি অনুভব করতে পারছি মাটি থেকে অজস্র কীট উঠে এসেছে আমার সারা শরীরে, আমার চোখ মুখ ঢেকে ফেলছে তারা। কি দুর্বিষহ ঘৃণ্য অনুভূতি! আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাত পা বাঁধা, হালকা ফ্যাকাশে চাঁদের আলোয় দেখতে পেলাম লিলিথকে। সে এক অজানা বিজাতীয় ভাষায় উচ্চস্বরে কি একটা মন্ত্র পড়ছে।
বেলিয়াল রেক্সিনে কাতেনা এক্সাস বিসো ওকাহ মুস্তে পেহের পাকতুম সানকুইনিস ভেতেরিস দেশেন দেইন তোমু পরাতা আবিতার কারণে ইভেন্তে এপেরো কুলু সেইউস আসপিশে মুন্দু সুরকেই তেরুম দুমিনে প্রারু এতহামুলা ইনতেহের মুরতালেস।
প্রচন্ড জোরে বাতাস বইতে লাগলো হঠাৎ করে, একটা ছেঁড়া মেঘের চাদর জ্যোৎস্না ঢেকে দিল চারিদিকে অমঙ্গলের নিশান। আমি এখনো চেষ্টা করছি উঠে বসার। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করল, বাতাসের বেগ আরো বাড়ল। আমার শরীরের পাশ থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে আসা কয়েকটা গলিত শবের হাত যেন আমার শরীরটাকে মাটির সঙ্গে আরো চেপে ধরল, যেন তারা আমাকে জীবন্ত নরকে টেনে নিয়ে যেতে
চায়। মুন্দুম স্বর্গে তেরুম, স্বর্গে ই তেরুম, দোমিনে উম্রাহুম, এতহাম ভুলা ইনতেহর মুতালে।
লিলিথ, তুমি কেন করছো এসব? আবির কই?
তোমাকে স্যাক্রিফাইস করবো আমরা মহান বিলিয়ালের কাছে, নরকের যুবরাজ বিলিয়াল। উনি তুষ্ট হলে আবার শয়তানের রাজত্ব কায়েম হবে।
কিন্তু আমি কেন, কি ক্ষতি করেছি আমি?
লুলুকে আমাদের কাল্টের অন্তর্ভুক্ত করার তুমি শেষ করে দিয়েছিলে সেদিন ফের হবে, কিন্তু কপালে তোমার আরো দুর্ভোগ লেখা ছিল, তাই নিজেই ম্যাথিউকে বিয়ে করে বসলে। তুমি তো জানো আমরা কেউই সম্পূর্ণ মানুষ নই, আমরা নেফিলিম। ম্যাথিউও একসময় এই কাল্টের সদস্য ছিল, তবে অনেক ছোটবেলায় ও পালিয়ে যায়। কিন্তু রক্ত তো কথা বলে। তাই তোমার সন্তানও নেফিলিম। বিলিয়ালকে খুশি করার একমাত্র উপায় স্যাক্রিফাইস, ঠিক ঠিক যেমন ম্যাথিউকে বিলিয়াল গেঁথে দিয়েছিল তারই একটা ভাস্কর্যে। তোমাদের ফাদার আর তার পোষ্যকে সেই শেষ করেছে, আর ওই লুলুকেও। আজ তোমার স্যাক্রিফাইস বিলিয়াল নিজের হাতে নেবেন, আর আর শুরু হবে এক নতুন যুগ, অন্ধকারের যুগ।
আমি চারপাশে চোখ বুলালাম, বিলিয়ালকে দেখতে পেলাম না। ঝড়ের দাপট আরো বেড়েছে, সঙ্গে বিদ্যুতের ঝলকও। সেই আলোতেই দেখলাম আবিরকে। আমি ওকে ডাকলাম, ওই কি এল?
বলেছিলাম না আমার ৯ বছরের জন্মদিনটা খুব স্পেশাল।
বেহলিয়াল রেক্সিনে কাতেনা এক্স আহবিসো ওকা মুস্তে বেহের পাক্তুম সানগুইনেস ভেতেরিস বেশেন্দে ইন্দু ইন্দোমুন পারাতা আবিতা ইনকারনে ভিভেন্তে এত বেহের ওকুলোস এস এহিউস আসপিশে মুন্দুম সুরগে ইতেরুম, সুরগে ইতেরুম, দোমিনে উম্রাহু এতহাম ভুলা ইনতেহর মুতালে।
ঝড়ের দাপটে মাটি উড়ে এসে আমাকে প্রায় চাপা দিয়ে ফেলেছে। আমি আসলে শুয়ে আছি খোলা কবরে, কিন্তু হঠাৎ বিদ্যুতের আলোতে দেখলাম আবিরের চোখ মুখের সঙ্গে ওর শরীরও পরিবর্তন হচ্ছে। মাংসল পেশিবহুল বিকট আকৃতি, মাথায় পেঁচালো শিং। বিলিয়াল মানে আবিরই আসলে বিলিয়াল, কিন্তু কি করে হয়? ও তো আমার সন্তান। লিলিথের সঙ্গে আরো কিছু কালো পোশাক পরা মানুষ যোগ দিয়েছে।
বেহলিয়াল রেক্সিনে কাতেনা এক্স আহবিসো ওকা মুস্তে বেহের পাক্তুম সানগুইনেস ভেতেরিস দেশেন্দে ইন্দু ইন্দোহমুম পারাতা আবিতা ইনকারনে ভিভেন্তে এত পেহের ওকুলোস এস এহিউস আসপিশে মুন্দুম সুরগে তেরুম সুরগে ই তেরুম দোমিনেয়ুম ব্রাহ্মুম এত হাম ভুলা ইন তেহের মো তালে।
বিলিয়ালির আকার বিশাল থেকে বিশালতর হয়ে উঠছে, তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত আগুনের ভাটা। উদ্ভূত জানতেও একটা বিকট শব্দ করছে সে। এটা আমার আবি, আমার বিশ্বাসই হয় না। আগের দিন লুলুর বাড়িতে এই বিলিয়ালি ম্যাথিউর রূপ নিয়ে আমাকে মৃত্যুর মুখে টেনে নিয়ে গেছিল। ঠিক সময়ে ম্যাথিউর আত্মা এসে আমাকে বাঁচিয়ে দেয়। আমি মন প্রাণ দিয়ে ম্যাথিউ আর ফাদারকে স্মরণ করতে থাকি। ললিতা আমার মনের কথা বুঝে ফেলল।
এক বিশ্বাসঘাতক নেফেলিম আর তোমার ফাদারের আত্মার সাধ্য নেই এখানে ঢোকার। তুমি নিজেকে ভাগ্যবতী মনে করো যে সাক্ষাৎ নরকের যুবরাজের অবতারের মা তুমি, আর আজ তোমাকে স্যাক্রিফাইস করে আমাদের এতদিনের সাধনা পূর্ণ হবে, বেলিয়ালে রাজত্ব স্থাপন হবে।
বেলিয়াল তার ডান হাতের তর্জনীটা অদ্ভুত ভঙ্গিমায় নাড়ছে, আর আমার শরীরটা মাটি থেকে কোন জাদু বলে হাওয়ায় ভেসে উপরে উঠে চলেছে। আমি এখন বেলিয়ালের খুব কাছে, আমাকে নিয়ে খেলছে। ঝড়ের বেগ আরো বাড়ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকের পরিমাণও। বিলিয়ালের বিশাল হাতের সাপট থামা নেমে আসছে আমাকে লক্ষ্য করে। বিদ্যুতের আলোতে তার ইস্পাতের মতো বাঁকা নখ দেখতে পেলাম। সে ধাবাটা আমার মাথার উপর তুলেছে। তার পিঠের পেছনে একজোড়া বিশাল কালো ডানা দেখা দিয়েছে। বিশাল ডানা প্রসারিত করে যেন সে পুরো আকাশটাকে ঢেকে ফেলেছে। আমার বোধ কাজ করছে না। ওই বিশাল থাবা বিদ্যুৎ গতিতে নেমে আসছে আমার উপর, আর মুহূর্তের অপেক্ষা, তারপরই ফালা ফালা করে দেবে আমাকে। আর ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের আলোর সঙ্গে আরেকটা আলোর ঝলক দেখতে পেলাম। বিলিয়ালের থাবা আমাকে স্পর্শ করার আগে সেই আলোর উৎস আঘাত করে বিলিয়ালের একটা ডানাতে। ডানা কেটে মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করে বিলিয়াল আমাকে ছুঁড়ে ফেলে মাটিতে। অত উঁচু থেকে পড়ার জন্য পায়ে বেশ জোরে চোট লাগলো। আমি উঠতে পারলাম না। বিলিয়াল নিজেকে সামলাতে পারিনি এখন। সেই নীলচে সাদা আলোর উৎসটা উড়ে এসে ঝাঁপিয়ে পড়েছে লিলিত আর সাঙ্গপাঙ্গদের উপর। বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখলাম উজ্জ্বল নীলচে সাদা আলোর আস্তরণে ঢাকা একজন মানুষ, তার পিঠেও একজোড়া সাদা ডানা, আর হাতে একটা লম্বা রূপালি তলোয়ার। বিদ্যুতের মতোই চোখের নিমেষে সে লিলিথের সাথীদের কচু কাটা করে ফেলল। আবার সে লিলিথের মুখোমুখি। লিলিথের চোখে মুখে অদ্ভুত বিস্ময় আর ভয়। তার মুখ দিয়ে একটাই কথা বেরুল,
তুমি।
সঙ্গে সঙ্গে সেই রূপালি তলোয়ার এফোড় ওফোড় করে দিল লিলিথকে। এবার সে আমার দিকে ফিরল। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না, লুলু। কিন্তু ও তো হসপিটালের বেডে শুয়েছিল। হঠাৎ দেখলাম নরকপুত্র বিলিয়াল পেছন থেকে লুলুর উপর হামলা করতে আসছে। লুলু, তোমার পেছনে! ও সঙ্গে সঙ্গে ছাপিয়ে পড়ল বিলিয়ালের উপর। বিভৎস সে লড়াই, দুই অপার্থিব ভীষণ শক্তির তুমুল দ্বন্দ্ব। কেউ কাউকে রেয়াত করছে না। প্রতিটা আঘাতের পরিবর্তে ততোধিক ভীষণ প্রত্যাঘাত হাঁকছে। একসময় দুজনেই ডানা ঝাপটাতে ঝাপটাতে অনেকটা উপরে আকাশে উঠে গেল। বিলিয়ালের আকৃতি বিশাল হলেও লুলুর প্রতিটা আঘাত ওকে যেন দুর্বল করে দিচ্ছে। ওর প্রত্যাঘাতে লুলুও ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু উল্টে ওর উদ্যম যেন আরো বেড়ে যাচ্ছে তাতে। হঠাৎ লুলু ওর একটা
ওর একটা ডানাতে আঘাত করে তলোয়ার দিয়ে। বিড়িয়ালের দেহটা ধপ করে পড়ে যায় আমার সামনে। লুলু এসে একটা পা দিয়ে ওর মাথাটা চেপে দেয় মাটিতে। বিড়িয়ালের চোখের ভাষা বদলে যায়, আমার দিকে হাত বাড়ায়ও। আমি যেন স্পষ্ট দেখতে পাই আমার আবির ক্ষত বিক্ষত হয়ে আমার সামনে পড়ে আছে। সে চাইছে আমার কোলে আসতে, আমার সন্তান। ভাঙা পা নিয়ে কোনো মতে খুশি খুশি ওর থেকে এগোতে থাকি। একটি বার আমি আবার আবিরকে কোলে নিতে চাই। আমি বিড়িয়ালকে দেখছি না, চোখের সামনে শুধুই আবির।
মন নয়, মাথা ব্যবহার করো। ফাদার কি বলেছিলেন মৃত্যুর আগে টেক্সট করে, মনে করার চেষ্টা করো।
কিন্তু আমি কারো নিষেধ শুনবো না। আমার সন্তান কষ্টে আছে, আমি মা হয়ে তার থেকে দূরে থাকব। আমি আবিরকে কোলের কাছে টেনে নিতেই দেখি, কোথায় আবির? এ তো বিড়িয়াল, আমাকে আবার তার মুঠোতে চেপে ধরেছে। আর শানি তো ফলার মতো তার নোখ আমার কণ্ঠনালী কাটতে উদ্যত। ঠিক তখনই লুলু প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে তার সোটটা বিড়িয়ালের বুকে গেঁথে দেয়। বিশাল দেহ লুটিয়ে পড়ে মাটিতে, চোখের সামনে তার বিরাট শরীরটা নিমিশেই ছাই হয়ে মাটিতে মিশে যায়, কোনো চিহ্ন অবশিষ্ট থাকে না। আমি মাটিতে লুটিয়ে পড়ি, একটা শীতল হাতের স্পর্শ পেলাম মাথায়। লুলু অশ্রু সজল চোখে বলল,
আমি তোমাকে বলেছিলাম কিছুদিন পর তুমি আমাকে ঘৃণা করবে। দেখো আজ সেই দিন, আমি তোমার ছেলের হত্যাকারী। কিন্তু ও যে আসলে কি তা তো তুমি নিজেই দেখলে। এটাই আমার কাজ, পরম পিতা আমাকে সৃষ্টি করেছেন এই জন্য।
লুলুর শেষের দিকের কথাগুলো আমার কানে ঢুকছিল না, শুধু একটাই কথা মনে হচ্ছিল, আমার পৃথিবী আজ শেষ হয়েছিল। আমার ছেলে, আমার একমাত্র বেঁচে থাকার রসদ, আমার আবির আর নেই। আবির নাকি নরকপুত্র বিড়িয়ালের সাক্ষাৎ অবতার? না না, সব ভুল, সব মিথ্যে। চোখের সামনে অন্ধকার নেমে এলো। হসপিটালে চোখ খুললেই চমকে উঠলাম। সেদিনের ঘটনাগুলো সত্যিই নাকি স্বপ্ন? নার্স এসে আমাকে চেক করে হাসলেন।
এই তো জ্ঞান ফিরেছে আপনার, আজ আপনি অনেকটা ভালো আছেন। পায়ের ব্যথা সারতে একটু সময় লাগবে যদিও, তবে হাড় ভাঙেনি।
আমাকে এখানে কে পৌঁছে দিল?
একজন মেয়ে, নাম বলেনি, তবে আপনাকে দেবার জন্য একটা চিঠি রেখে গেছে, এই নিন।
নার্স চিঠিটা এগিয়ে দিল। লুলুর চিঠি। ও আমাকে চার্চে দেখা করতে বলেছে ঠিক তিন দিন পর। তার মানে কাল, তার মানে সেদিনের কিছু স্বপ্ন নয়, মানে মানে আমার আবির আর নেই। আবার দম বন্ধ হয়ে আসলো। তবে লুলুকে আমার দরকার, অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি আমার। আরো দুদিন হসপিটালে থাকলাম, এখন অনেকটা ফিট। পায়ের ব্যথার জন্য একটা স্টিকে ভর দিয়ে হাঁটতে হচ্ছে। বাড়ি ফিরলাম। ফাঁকা বাড়ির প্রতিটা কোণে এখনো যেন আবিরকে দেখতে পাই। ওর জন্য এনে রাখা কেকটা তেমনই পড়ে আছে। চোখের চৌকাট পেরিয়ে গাল বেয়ে জলের ধারা নেমে এলো। যা দেখেছি সেদিন
সব ভুলে যেতে চাই, সব মিথ্যে হয়ে যাক, আমার আবির শুধু ফিরে আসুক আমার কোলে, আমি বাঁচব কাকে নিয়ে? হে ঈশ্বর, আজ লুলুর সঙ্গে দেখা করার কথা, চার্চে গেলাম, লুলু মাথা নিচু করে প্রভু যীশুর সামনে বসেছিল, চার্চ পুরো ফাঁকা। আমি যেতেই ও আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। আজ একদম অন্য রকম দেখাচ্ছে ওকে, সাদা পোশাক, মাথায় একরাশ সোনালি কোকড়া চুল পিঠ ছাপিয়ে কোমর পর্যন্ত নেমেছে, কোমর বন্ধ থেকে ঝুলছে একটা রুপোলি তলোয়ার, যেন সে পৃথিবীর বাসিন্দাই নয়। আমি লুলুর এরূপ আগে দেখিনি, আর ওর চুল তো খয়েরি ছিল। লুলু আমার হাত দুটো ধরে আমাকে চেয়ারে বসালো।
প্রথমেই আমি ক্ষমা চাইছি তোমার কাছে, আবির শয়তানের অবতার ঠিকই, কিন্তু জন্মসূত্রে তুমি ওর মা, তোমার সন্তানকে মারতে আমি বাধ্য হয়েছি। আর হ্যাঁ, এটাই আমার আসল রূপ, যা কিছুদিন আগে পর্যন্ত আমি আমি নিজেই জানতাম না।
মানে তুমি তো লুলু, ছোট থেকে চিনি তোমাকে।
ওটা ওটা আমার খোলস বলতে পারো, আমি একজন হেভেনলি হোস্ট, সোজা কথায় ওয়ারিয়ার এঞ্জেল। আমাদের পৃথিবীতে পাঠানো হয় শয়তান এবং তার সাথীদের পরাস্ত করতে, তবে তার জন্য জন্মাতে হয় মানুষ রূপে। আমি ছোটবেলায় বাবা মাকে হারাই, তারপর ফাদারের কাছে বেড়ে ওঠা। আমি নিজের সম্পর্কে কিছুই জানতাম না, তবে যত বড় হতে থাকি বুঝতে পারি আমার আসল কাজ কি। কিভাবে বুঝলাম সেটা আমি জানি না, হয়তো ঈশ্বর এমনভাবেই আমাদের তৈরি করেছেন, অথবা আমরা ম্যাথিউর মৃত্যুর পরেই যখন প্ল্যানচেট করেছিলাম তখনই বেশ কিছুটা আন্দাজ করতে পারি। আবির নিফেলিম জন্মসূত্রে, ওর মধ্যে উগ্র স্বভাব আর নেগেটিভ এনার্জি ছোট থেকে প্রচুর ছিল। ওর জন্ম হয়েছিল বিলিয়ালের মর্তে ফিরে আসার আধার হিসেবে। ছোট থেকেই ও ঈশ্বর বিরোধী, স্যাটানিক ডুডল আঁকা, পাখিদের মেরে ফেলা, এসব দেখে ম্যাথিউ অনেকটাই আন্দাজ করেছিল, তাই ও চিন্তিত আর ভীত ছিল। এর মাঝে লিলিথ এথেনা মুর নাম নিয়ে তোমাদের বাড়িতে যায়, ও ছোট আবিদের মধ্যে ডেমোনিক পাওয়ার বাড়ানোর জন্য ওকে নিয়ে স্যাটানিক চার্চে গিয়ে বিভিন্ন রিচুয়াল করত, ঠিক যেমনটা ও আমার সঙ্গেও করতে চেয়েছিল, একটা পাপ করাতে চেয়েছিল আমার হাত দিয়ে। কিন্তু তোমার আর ফাদারের কল্যাণে আমি বেঁচে গিয়েছিলাম, আবিরের হাত দিয়ে ওই ম্যাথিউকে হত্যা করায়।
কি বলছো তুমি? আবির 2 বছর বয়সে?
ওর ভেতরের দানবীয় সত্তা বিলিয়াল রূপ নিয়েছিল, সেদিন তুমি ওর পরিবর্তন তো নিজের চোখেই দেখলে। বিলিয়াল মানুষের মনে ভ্রম তৈরি করে, তাকে যা দেখাতে চায় সে তাই দেখে। ফাদার বলেছিলেন, মনে আছে, মাস্টার অফ ইলিউশন, আমি ওকে স্পর্শ করলেই বুঝতে পারতাম, তবে এতটা বুঝতে পারিনি। ও আমার কোলে আসতে চাইত না, তবে যেদিন তোমাদের বাড়িতে বিলিয়াল আক্রমণ করেছিল সেদিন ও আবিরের ঘরে গিয়ে মিলিয়ে যায়, মনে আছে? ভেবেছিল জানলা দিয়ে পালিয়েছে। আমার কাছে সবই পরিষ্কার হয়ে গেছিল সেদিনই।
কিন্তু তুমি তখনই বলনি কেন আমাকে?
তুমি বিশ্বাস করতে না, তাছাড়া তোমার মনের অবস্থা ঠিক ছিল না, তাই আমি ফাদারকে পিউরিফিকেশনের কথা বলি। ভেবেছিলাম এভাবে হয়তো ওকে আমরা স্বাভাবিক রাখতে পারব। প্রথাগতভাবে 666-কে শয়তানের নাম্বার বলা হয়ে থাকে, কিন্তু এই কাল্টের মতে 9 হচ্ছে শয়তানের নাম্বার। তাই ওর 9 বছরের জন্মদিন যত কাছে আসতে লাগলো ওর ডেমনিক পাওয়ার ততই বাড়তে লাগলো। স্কুলের ছেলে দুটো ওর সঙ্গে দুষ্টুমি করত, তাই বিলিয়াল নিজের ইলিউশন তৈরির ক্ষমতা দিয়ে ওদের এমন এক কল্পনার জগতে বেঁধে ফেলে যেখানে ওরা নিজেদের ভয় আক্রান্ত হয়ে মারা যায়। বিলিয়ালকে প্রচুর স্যাক্রিফাইস দিতে হয়, এরপর ও পথের কাঁটা ফাদারকে সরিয়ে দেয়, আর সেটাও সেই ইলিউশনের মাধ্যমে। ফাদারের খাবার ও জাদু বলে কাঁচের গুঁড়োয় ভরিয়ে দিয়েছিল। ফাদারকে সেদিন আমি দেখেছিলাম, কেমন অদ্ভুত মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে তাকিয়ে খাবারটা খেয়ে যাচ্ছিলেন, কষ্ট হওয়া সত্ত্বেও। তারপর আসে আমার পালা। আমি সেদিন আমার আসল রূপ ওকে জানাতে চাইনি, আমি জানতাম। এরপর তোমার পালা। তাই তোমাকে ওই সেজের প্যাকেটের কথা বলি, ওটার দৈব গুণ বিলিয়ালকে দূরে রাখতে পারে।
তাই সেদিন আবির বাড়িতে ঢুকতে চাইছিল না, আর ঢোকার পরও কেমন একটা যেন করছিল। কিন্তু তুমি যেগুলো চেয়েছিলে ওগুলো কি?
আমার শক্তি বা আমার অস্তিত্বের রক্ষক বলতে পারো, ওই বই আমাদের কাছে ঈশ্বর সম। ওই বইয়ের সাহায্যেই আমি আমার আসল রূপ আর ক্ষমতা অর্জন করতে পারি।
আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, সেই ভবঘুরে বুড়িটার কথাই তবে ঠিক। মাত্রেতে সাধনা, আমি শয়তানের মা।
তবে কি জানো, আমি আমাদের জীবনের মহান উদ্দেশ্য থাকলেও আমরা তোমাদের কাছে হেরে গেছি একটা জায়গায়।
কিসে?
ভালোবাসা, স্নেহ, বন্ধন, মায়া, এসবের স্বাদ আমরা জানি না। মানুষের জীবনে শোক তাপ থাকলেও তার একটা পূর্ণতা আছে।
পূর্ণতা? আমার যে আর কেউ রইল না লুলু, এত বড় পৃথিবীতে নিজের মধ্যে আর কেউ নেই, কেউ না। সে ঠান্ডা হাতের স্পর্শে তাকিয়ে দেখলাম ওর চোখের জল। আমায় হাত ধরে টেনে নিয়ে গেল পাশের একটা ছোট্ট কুঠুরিতে, একটা ছোট্ট ঘুলঘুরি দিয়ে রোদের রেখা এসে পড়ছে। দেওয়ালে মা মেরির কোলে ছোট্ট যিশু, আর তারই পায়ের কাছে শোয়ানো একটা শরীর। আবির, আমি দৌড়ে যেতে গেলে লুলু বাধা দিল।
ও এখন জীবন আর মৃত্যুর মাঝে আছে।
দেখলাম ওর বুকের মাঝ বরাবর একটা ক্ষত চিহ্ন, চোখ বন্ধ, মুখ বিবর্ণ। তুমি তো বিলিয়ালকে মেরে দিয়েছিলে, সে তো মাটিতে মিলিয়ে গিয়েছিল। তাহলে
আবির ছিল বিলিয়ালকে ধারণ করার একটা আধার। ওই রিচুয়ালটা ছিল আবিরের সম্পূর্ণ সত্তা বিলিয়ালের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাধা আমি ছিলাম। আমার এঞ্জেল সোর্ড আবিরের শরীরের ভিতরের বিলিয়ালকে মেরেছে, তাকে পুনরায় নরকে পাঠিয়েছে। সঙ্গে আবিরের শরীরেরও ক্ষতি হয়েছে, হয়তো ওর বেঁচে না থাকারই কথা। কিন্তু একটা উপায় আছে ওকে ফিরিয়ে আনার, তবে তা ঈশ্বরের নিয়ম বিরুদ্ধ, তাই আমাকে প্রয়োজনে ঈশ্বরের বিরুদ্ধে যেতে হবে।
কি করবে তুমি লুলু? আমার দম বন্ধ হয়ে আসছে, আবিরকে আমাকে একবার ছুতে দাও, প্লিজ প্লিজ লুলু।
বেশ,
ও হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল, জামার পিঠের কয়েকটা বোতাম খুলে দিল, আর একজোড়া বিশাল দুধ সাদার ডানা মিলল। কিন্তু এতক্ষণ ওর ডানা দুটো দেখিনি তো।
ডানা অপ্রয়োজনে মেলতে নেই।
ওর কোমর বন্ধ থেকে তলোয়ারটা বের করে এক কোপে ডানা দুটো কেটে ফেলল, যন্ত্রণায় কুকড়ে গেল। সাদা পোশাক নিমিষে রক্তে ভিজে লাল হয়ে গেল। আমি বিস্ময় আর আতঙ্কে বাক্যহারা হয়ে গেলাম। ডানা দুটো নিয়ে কি একটা মন্ত্র পড়ল, আর মুহূর্তে ডানা দুটো পুড়ে ছাই হয়ে গেল। সেই ছাই আবিরের কপালে ও ক্ষতে স্পর্শ করতেই ও চোখ খুলল। আমি ওকে কোলে তুলে নিলাম। লুলুর সারা মুখে যন্ত্রণার চিহ্ন স্পষ্ট।
কি করলে তুমি?
আমি তোমার কষ্ট সহ্য করতে পারছিলাম না, আর আমি তার কারণ এটাও মেনে নিতে পারছিলাম না, তাই আমি আবিরকে ফেরাতে চাইছিলাম, তাই আমাকে আমার সত্তা স্যাক্রিফাইস করতে হলো। চিন্তা নেই, তোমার আবির এখন সমস্ত অশুভ শক্তি থেকে মুক্ত, ও শুধুই তোমার ছেলে, আর আগের কিছুই ওর মনে থাকবে না। তোমরা নতুন জীবন শুরু করো, আমি নতুন জীবন শুরু করো।
মানে তুমি?
বাকি জীবনটা আমাকে শক্তিহীন হয়ে মানুষের মতোই বাঁচতে হবে। মৃত্যুর পর আমি আবার যেখান থেকে এসেছিলাম সেখানে যেতে পারবো, তার আগে নয়। তোমরা মানুষরা ঈশ্বর, এঞ্জেল, ডেমন সবার থেকে আলাদা। কোনো বিশেষ শক্তি ছাড়াই, শুধু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে কি সুন্দর জীবনের সব যুদ্ধ তোমরা জিতে নিতে পারো, তাই না? আমি আবার সব শক্তি নিয়ে ফিরে গেলেও তোমার কাছে অপরাধী হয়ে থাকতাম, সেটা বড্ড কষ্টকর হতো। এতদিন মানুষের সান্নিধ্যে থেকে বুঝেছি মনুষ্যত্ব ক্ষেত্র বিশেষে যেন ঈশ্বরের মহানতাকেও হারিয়ে দেয়। বাকিটা জীবনটাই মানুষের মতোই বাঁচতে চাই ঠিক করলাম। তার জন্য ঈশ্বর আমায় যা শাস্তি দেবেন আমি আমি মাথা পেতে নেব।
ওর মুখে একটা ঐশ্বরিক হাসি ফুটে উঠল। আমি ওর দিকে হাত বাড়ালাম। আমার নতুন জীবনের সঙ্গী হবে তো লুলু। চার্চ থেকে আমরা তিনজন বেরিয়ে এলাম। সকালের ঝলমলে সোনা রোদে উজ্জ্বল হয়ে উঠল সামনের পথ।
শুনছিলে ফেয়ার হোপ সিরিজের অন্তিম গল্প আধারের যুবরাজ, কাহিনী সুপর্ণা নাথ। অ্যামির চরিত্রে ছিল অধ্যায়, আবিরের চরিত্রে ছিল পিয়ালি, লুলুর চরিত্রে ছিল বর্ণিশা, ফাদারের চরিত্রে ছিল ইন্দ্রনীল, লিলিথ এবং নার্সের চরিত্রে ছিল দিতিপ্রিয়া, মায়ের চরিত্রে ছিল খুশি, ম্যাথুর চরিত্রে ছিল রণদীপ এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি অনুভব। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। নির্দেশনায় ছিলাম আমি অনুভব। পোস্টার ডিজাইন করেছে রক সল্ট কালার্স। তাহলে কেমন লাগলো আজকের গল্প তথা গোটা সিরিজটা জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ হাইপ করে দিও, যাতে গল্পটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, ভুলো না কিন্তু আমরা কিন্তু এখন স্পটিফাইতেও রয়েছি, তো চটপট স্পটিফাই চ্যানেলে ফলো করে দিও, সেখানেও কিন্তু শুনতে পারো আমাদের গল্প। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।